This track was downloaded from fusionbd.com.
Tiger Swing presents. Jaha bolibo, sabko bolibo. Recharge yourself. Bhul shuddho miliyei manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, samaj, rashtro আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, শুরু হয়ে গেল রয়্যাল টাইগার রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। এবিসি রেডিও 99.2 164তম পর্ব, এবং 164তম পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি আরজে কিলিয়া। শুরুতে আমরা মঞ্জুরের কাছ থেকে জেনে নেব কে বসছে আজকে জেবিএসবির হট সিটে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবজিয়া। সত্য বলার মঞ্চে আজ সবাইকে সতর্ক থাকার আহ্বান নিয়ে এসেছেন শাহাদাত হোসেন। 22 বছর বয়সী শাহাদাতের জন্ম নরসিংদীতে। শাহাদাত ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের, মায়ের জন্য তার অনেক ভালোবাসা। মায়ের হাতের যে কোনো রান্নাই তার খুব পছন্দ। ক্রিকেট তার প্রিয় খেলা, আর বর্তমানে প্রিয় খেলোয়াড় কাটার মাস্টার মুস্তাফি। জীবনের কোন সত্য জানিয়ে শাহাদাত আজ সবাইকে সতর্ক করতে এসেছেন তা শুনতে চলে যাচ্ছি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
আমরা জানলাম যে শাহাদাত রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। শাহাদাতের কাছে যাবার আগে বরাবরের মধ্যেই বলছি, এসএমএস পোল অ্যাক্টিভ থাকবে, এবং থাকবে আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম বরাবর তার মূল্যবান মতামত নিয়ে। অনুষ্ঠানের শুরুতেই আমি তাকে একটু নক করতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনি ফোনে আছেন এবং পুরো অনুষ্ঠান শুনবেন আশা করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠান শুরু করবার আগে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই অনুষ্ঠানে এসে অপরাধীরা কনফেস করেন, তারা নিজ ইচ্ছায় বিবেকের তাড়নায় কিংবা যে কোনোভাবেই হোক না কেন স্বীকার করেন কি ভুল বা অপরাধ তারা করেছিলেন, এবং সেটার পেছনের কারণ কি ছিল, শেষ পর্যন্ত সেই ভুল কিংবা অপরাধের পরিণতি কি হয়েছে। আমরা শুরুতে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই, এবং আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। আমরা একবারে ছোটবেলা থেকে শুনে একের পর এক, তারপরে আমরা সিরিয়ালি স্টেপ বাই স্টেপ যাব।
আমি যে সম্বন্ধে বুঝতে পারি সে সম্বন্ধে বলতেছি।
জি,
আমার বাপ চাচারা হলো 8 জন।
8 ভাই বোন?
ভাই শুধু 8 জন, আর বোন 2 জন।
ওকে, তোমার 10 ভাই বোন?
জি। তো 8 জন থেকে 6 জন আর্মির চাকরি করতো।
ওকে।
আমার বাবা আর্মি চাকরি করতো, তখন আমার বাবা একটা মিশনে কুয়েত চলে যায় আর্মি থেকে। তো আমার বাবা বছরে একবার আসতো, তো আমি আবার স্কুলে পড়ালেখা করতাম তখন ক্লাস থ্রিতে। তো আমি আবার পড়ালেখা করতাম কম, কিন্তু আমার মেধা অনেক ভালো ছিল। তো তখন অনেক দুষ্টামি করতাম, যেরকম বন্ধু বান্ধবের সাথে মার্বেল খেলতাম, স্কুলে যাইতাম না, সেরকম প্রাইভেট পড়তাম না। তো এগুলো নিয়ে অনেক মার খেতাম মার হাতে, বোনের বড় বোনের হাতে। তো এই সময়গুলো এইভাবে প্রায় গ্রামে 2 বছর কেটে গেল। ক্লাস 5 এ পড়ি, তখন আমার বোন আবার ক্লাস 6 এ পড়ে। তখন আমার বাবা বিদেশ থেকে ফোন দিয়ে বলতেছে যে আমার ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে ভর্তি করাবে, মানে ভালো স্কুলে পড়ালেখা করাবে।
কে বলছে এটা?
আমার বাবা বিদেশ থেকে বলছে।
কাকে বলছে?
আমার মাকে।
আচ্ছা,
যে গ্রামে পড়ালেখা
করবে। কোন দেশে ছিল আপনার বাবা?
কুয়েত।
তখন আপনার বয়স কত?
তখন আমার বয়স প্রায় 7-8 বছর।
7-8 বছর? ওকে। না, আমার একটু জানার ছিল যে আপনার পজিশন কত ছিল ভাই বোনের মধ্যে।
আমি আমার বোনের ছোট, আর আমার 3 ভাইয়ের মধ্যে আমি বড়।
ওকে।
ওকে ঠিক আছে, কয় ভাই বোন যেন ছিলেন আপনারা?
তিন ভাই এক বোন।
তিন ভাই এক বোন,
যে বোন ছিল সবার বড়, তারপর ভাইদের মধ্যে আমি বড়।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলুন তারপর।
তারপর আমার মা আর আমার বড় মামা মিলে আমাদের বাসা মানে টাউনে নেওয়ার চিন্তা ভাবনা করছে। তখন আমাদের এলাকা থেকে একটু দূরে টাউন মানে কারেন্ট আছে, যেখানে আমরা ছিলাম গ্রামে তখন ওইখানে কারেন্ট ছিল না আর ভালো স্কুলও ছিল না। তো আমাদের টাউনে নিয়ে যাওয়া হয়, তখন আমার ওইখানে ভর্তি করে ক্লাস ফোরে, তো ক্লাস ফোরে আর আমার বোনের ভর্তি করে ক্লাস সিক্সে। আর আমি যে স্কুলে পড়তাম সানরাইজ পাবলিক স্কুল, ওইখানে ফোরে ভর্তি হয়। তারপর ওইখানে ফোর ক্লাস ফোর চলে গেল, আমার বাবা বিদেশ থেকে আসলো, যে আমরা কিন্তু টাউনে বাড়া থাকি তখন।
ওকে, কোন টাউনে?
এটা লোক আপনার যে রায়পুরা, নরসিংদী রায়পুরা।
আচ্ছা,
তখন এখানে বাড়া থাকি, বাড়া আবার আমার এক নানার বাসায়, আমাদের আত্মীয় নানার বাসা। তখন বাবা আসলো বিদেশ থেকে, বাবা আসার পর ভালো চলতেছে, আমার সাইকেল কিনে দিল। তখন সাইকেল চালায় অনেক দুষ্টামি করতাম, প্রাইভেট চলতাম না, স্কুলে সেরকম যাইতাম না, বন্ধু বান্ধবের সাথে ঘুরে ঘুরে বেড়াতাম, ছোট থেকেই আমি একটু দুষ্ট ছিলাম। তখন সাইকেল আমার বাবা আবার বিদেশ যাওয়ার সময় হয়ে গেছে, তো আবার আমার মার সাথে আমার বাবার অনেক ঝগড়াঝাটির ব্যাপারটাই আমরা ছোট থেকে দেখে আসছি, বেশিরভাগই ঝগড়াঝাটি ব্যাপারটাই ছিল। তখন আমার বাবা আসলো বিদেশে, আবার যাওয়ার সময় হয়ে গেল, তখন বলতেছে ওরে সাইকেল দেওয়া যাবে না, সাইকেল চালায় মানে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করবে বা স্কুলে যাবে না, পড়ালেখা করবে না। তো আমার নানার রুমের ভিতরে, যে বাসায় থাকে নানা, ওই নানার রুমের ভিতরে সাইকেলটা মানে চালা দিয়ে চলে গেছে। তো আমার বাবার বাবা চলে গেছে বিদেশ, আমার মা এখন ফোন দিয়ে বলতেছে যে শোনো, আমাদের তো ঢাকা পুরানাকে বাড়ি মানে জায়গা কিনা আছে, তো তোমার বাবার বাড়ি থেকে কিছু টাকা পয়সা নিয়ে আসো, আমরা ওইখানে বাড়ি করি, ওইখানে বাড়ি করে আমরা নিজের বাড়িতে থাকি। তো প্রায় বাবা ওই দিক থেকে টাকা পয়সা ইনকাম করছে, কিছু টাকা জমাইছে, ওই টাকা দিয়ে আর নানুর বাড়ি থেকে কিছু টাকা পয়সা নিয়ে এসে তো আপনার পুরানাকে বাড়ির কাজ ধরছে। তো বাড়ির কাজ ধরছে, এখানে আস্তে আস্তে বাড়ির কাজ কমপ্লিট করতেছে। তখন আমি ক্লাস ফাইভ শেষ, তখন আমরা বলতেছে, আমার বাবা বলতেছে যে মানে আমাদের নিজের বাড়িতে যা উঠবে পুরান্ডারে, ওই ভাড়া থাকবে না। তখন আমার যেখানে আমাদের নিজের বাড়ি করছে ওইখানে আবার আমার দুই ফুফু থাকে, যে দুই ফুফুর কথা বলছিলাম, ওই দুই ফুফু ওই পুরান্ডাগাতে থাকে। তখন ওরা আমাদেরকে অনেক হেল্প করছে যে মানে যাওয়ার জন্য, মানে যা করার দরকার। তো আমরা যা নিজের বাড়িতে উঠছি, তো ওইখানে যাওয়ার পরে আমার মা আর সাথে আমার দুই ফুফুর মানে একটু একটু ঝগড়াঝাটি হয়। তো আমার বাবার ওরা আবার ফোন দিয়ে মানে বলছে ঘটনাগুলো, যে ঝগড়াঝাটির ব্যাপার গুলো। আর সবচেয়ে বড় কথা হলো কি, আমার মার মানে আমাদের সংসারটা যে এত সুখের ছিল, মানে আমাদের বাচ্চা তাদের মধ্যে ফুফুদের মধ্যে মানে কেউ এটা দেখতে পারতো না। তখন আমার দুই ফুফু আমার বাপের সাথে অনেক রকমের আমার মার নামে অনেক কিছু বললো, ঠিক আছে। আমার বাবা অত রকম আমার মানে বাবার ভাই বোনদের প্রতি অনেক ইয়ে ছিল, সবার মানে ওদের কথা শুনতো। তখন আমার বাবা বাংলাদেশে আসলো হঠাৎ করে, আমাদের কি কারো কিছু না বললে, আমার মারও কিছু বলে নাই, আমাদের কিছু বলে নাই। তখন আমার বড় বোন কিন্তু মানে পুরোপুরি বুঝে, বড় বোনের মোবাইল ছিল, বড় বোনের কিছু জানা নেই। তখন বাবা আসলো হঠাৎ করে ঘুম থেকে উঠে, দেখি সকালে একদিন বাড়ির সামনে, তো ডাক দিয়ে ধরলাম, জড়ায় ধরলাম। পরে আসলো, আসার পর মানে রুমে ঢুকার সাথে সাথেই আমার মার দিকে তাকিয়ে রয়েছে গরম চোখে, মানে একটু অন্যরও রাগি টাইপের, আর আমার বোনের দিকে একটু রাগি টাইপের দিকে তাকিয়ে রয়েছে।
ওকে,
মানে আমার বোনের নামও আমার ফুফুরা বাজে কথা বলছে। তো গেল আমার বাবা আস্তে আস্তে দিনকাল বাড়ি চলতেছে, কয়েকদিন গেল স্কুলে ভর্তি করে দিল, আবার নতুন স্কুল, নিজের বাড়িতে যান, নতুন স্কুলে ভর্তি হলাম। তখন আমার বাবাই আমার মাকে বললো যে ইয়া চলো আমরা গ্রামে যাই ঘুরে আসি, মানে বেড়াইতে যাওয়ার কথা বলতেছে। তো আমার মা বলতেছে, আমার মা আবার মানে আমার বাবের চেহারা দেখে আর আগে চেহারা দেখে কিছু একটা বুঝতে পারছে যে কিছু একটা করবে, ঠিক আছে। তো আমার মা বললো যে না আমি যাবো না। তো আবার মানে একটু মারামারি করলো, আমার মারে মারলো, মায়ের একবারে মানে হাসপাতালে নেওয়া লাগছে। তো হাসপাতালে নিয়ে যেয়ে আবার বাসায় আনছি, তো অসুস্থ ছিল অনেক কয়দিন। তখন আমি আবার যে আমাদের নিজের বাড়িতে যে খেলতাম যাদের সাথে, আমাদের একটা ভাড়াটিয়া ছেলে ছিল, তখন ওর সাথে খেলতে খেলতে দুষ্টামির মধ্যে ওরে যে আমি মানে ঘুষি দিছি, ও হঠাৎ করে পড়ে গেছে।
আচ্ছা,
পড়ে যাওয়ার পরে আমি ওরে মানে ভাবতেছি যে মায়ের খাওয়ার ডরে মনে হয় হ্যাঁ মনে হয় মানে শুয়ে রয়েছে, মানে কথা কিছু বলতেছে না বা লড়তেছে না। তো ওর আমি শ্বশুরানি দিতেছি, ও কাজ নিতেছে না মানে উঠতেছে না। তো আমি বললাম যে মানে আমি চিন্তায় পড়ে গেলাম যে এটা কি হলো, মানে উঠতেছে না কে, মাগরিবের টাইম ওই সময়। তো হঠাৎ করে একটা মহিলা বাইরেলো, মহিলা বাইরে দিয়েছে হ্যাঁ আর উঠে না। তো মহিলা চিল্লা চিল্লা শুরু করে দিয়েছে যে এই যে দেখো হাজির পোলা এই ছেলের মাইরা লেছে। তো ওই আশেপাশের লোকজন সবাই আইসা বসে, আইসা করার পর আমার আটকে রাখতে হয়েছিল। কই যে হাজিরপুর এর মেরে লেখি আমি পুলিশের ফোন দেবো, পরে পুলিশও আসছে, পুলিশ আসার পরে সাথে সাথে মানে আবার সাংবাদিকও চলে আসছে। পরে আমার আম্মু আমার বড় চাচার ফোন দিছে, বড় চাচা আবার ইয়ারফোনের কাস্টমার অফিসার ছিল, তো ফোন দিয়ে বলতেছে যে সাধারণত তো এই অবস্থা, এক ছেলের তো মাস জান ছেলে আর মানে ইয়ে হইতেছে না আমাদের বাড়াটিয়া, তো বলছে যে ঠিক আছে তোমরা ছেলের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আমি এদিকে থানা দেখতেছি। পরে বলছে যে আচ্ছা ঠিক আছে, পরে সাংবাদিকের সামনে আর আমার নেওয়া হয় নাই, আর ওই এলাকার মানে আমাদের ফুফাতো ভাই ছিল যারা মানে আমার অনেক সিনিয়র ভাই, তো ওরা এসে এটা সমাধান করলো, পরে ওরা হাসপাতালে নিয়ে গেলো, হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে, তো ওইখান থেকে পরে সুস্থ করে নিয়ে আসছে। পরে গ্রামে মানে পরে বাসায় আমি আর যে রয়েছি, মানুষ অনেক মানুষ খালি দেখতে আসে যে সাধারণ নাকি মানুষ মারা লেছে, যে কারের মেলে মারা লেছে, এসে মানে অনেক বাড়ি একদম ঘিরাও হয়ে গেছে লোকে। তখন আমার মা বলতেছিল যে আমরা গ্রামে যাই, মানে একবারে না বেড়াইতে আমার বাবার সাথেই।
তখন আপনার বয়স কত?
তখন ক্লাস আমি সিক্সে পড়ি।
আচ্ছা,
তখন নিয়ে গেল, তো গ্রামে আমার বাবা বলতেছে যে ঠিক আছে মারামারি করছো, আমার বাবা আবার একটা কথা বলতো সবসময় যে মারামারি করলে মায়ের দিয়ে আসতে, মায়ের খায় আসলে হবে না, এই কথাটা সবসময় বলতো। তো বাবা আমার আর তখন কিছু বলে নাই, তো আমার বাবা আমাকে দেখে গ্রামে নিয়ে যায়, গ্রামে নিয়ে যাওয়ার পরে বেড়াইতে, তো আমার মা আর আমি আর আমার বড় বোন তিনজনের লোকে আমরা নানুর বাড়িতে যাওয়া উঠছি সব ব্যাগ ট্যাগ নিয়ে, আর আমার বাবা আর আমার ছোট দুই ভাই উঠছে লোকে আমার দাদুর বাড়িতে, মানে পাশাপাশি বাড়ি, 5 মিনিট লাগে হাইটা যেতে। তো ওইখানে আমরা ওইখানে যাওয়ার পরে আমার মামা বলতেছে কি, আমার মামার সাথে আমার বাবার ফোনে কন্ট্যাক্ট হয়েছে আগে আসার আগে, তো আমার মামা বলতেছে কি যে তোরা দুজন তোর বাবার সাথে চলে যা। আমি কই যে কেন, কই যে তোর মা আমাদের সাথে থাকবে, তোর মা তোর ওই ওইদিকে যাবে না, তোরা তোর বাবার সাথে চলে যাও। তখন আমার একটা ধাক্কা মারছে, তো হালকা ভাবে ধাক্কা দিছে, তো আমি পড়ে গেছি। তো আমি আবার আমার বাবার কাছে যে ওই কথাটা বললাম যে বাবা এই তো মামা তো আমার এই কথা বলছে যে তুই তোর বাপের লোকে চলে যা, আমার ধাক্কা মারছে। তো আমার বাবা আবার মানে অনেক রাগি টাইপের ছিল, তো তো যা হাতে একটা লাঠি ছিল, তো যাওয়ার পর আমাদের বাড়ি থেকে আমার নানুর বাড়িতে যা মানে আমার মামার পিস দিয়ে চুলো দিয়ে মানে বাইরে শুরু করছে। পরে আমার মামা এক সময় মানে ধাক্কা দিছে আমার বাবারে, তো আমার বাবা পড়ে যায়, পড়ে যাওয়ার পর দা ওই বাড়ি থেকে আমার নানুর বাড়ি থেকে আমার বাবা আমাদের বাড়িতে এসে পুরো চিল্লা চিল্লি শুরু করছে। পরে আমার বাচ্চা যারা আরো যারা যারা ছিল তখন একটা বড় জগের সৃষ্টি হয়ে গেছে। তখন আমার বাবার বাড়ির সবাই আর আমার নানুর বাড়ির সবাই এক তরফের যে আপনার সলা দিয়ে গায়ে শুরু করছে। তো ওইখানে আবার আমার মা মা অনেক মেরেছে, আমার মারে মারছে, আমার নানুরও ওইখানে যে মাথার মধ্যে আঘাত পেয়েছে বুড়ো মানুষ নানু, তো নানুর আর মাঝে হাসপাতালে নিয়ে যায়। তখন আমি আমার বাবার সাথে আর আমার মা আমার বোনের বোন আমার মার সাথে তখন গেল এভাবে। তখন আমি আমার বাবার এই মারামারির বিচারটা গ্রামে সবাই বলছে যে এটা ইয়া করবে আপনার ওই চেয়ারম্যান মেম্বার ওদেরকে ডাকা মানে এটা একটা সমাধান করবে। তখন আমাদের এলাকায় এক স্কুলে মিটিং জমছে, মিটিং জমানোর পর
আমার বাবার এই ঘটনা। তখন বয়স কত?
তখন আমার বয়স
বাকুম ক্লাসে পড়ছি,
তখন আমি ক্লাস 7
7 এ পড়ে। তারপর
তারপর গেল এটা, তখন বিচার বিচার বসলো, সবাই আসলো। আমার বাবার আবার টাকা পয়সার দিক দিয়ে কম ছিল না, তো তখন আমার বাবা মনে করেন মানে টাউন থেকে বড় বড় নেতা করে টাকা দিয়ে নিয়ে গেছে যে আমার পক্ষে দিয়ে কথা বলবা। পরে বললো যে ঠিক আছে, পরে গেলো, পরে আমার বাবার সবাই বিচার করে দিল কি যে আমার বাবা এক কথায় বলে যে আমি মানে আমার মাকে আর নিবে না, আমার বাবা মারা যাবে তবু আমার মাকে নিবে না। তো এই রায় যেহেতু দিয়ে দিচ্ছে, তখন আমার মানে যারা বিচার করবে তারা বলতেছে যে তাহলে তোমার মেয়ের আর তোমার ওয়াইফের মানে খরচ দিবা মাসে মাসে, তুমি বিদেশ থাকো সমস্যা নেই, আর তোমার বউ তোমার মেয়ে এই তোমার শ্বশুর বাড়িতেই থাক, মাসে মাসে তুমি 5,000 টাকা খরচ দিবে। পরে আমার বাবা বলছে যে ঠিক জি ঠিক আছে আমি 5,000 টাকা করে দেবো। তখন আমার আমরা তিন ভাই আমার বাবার সাথে, তখন বিচার শেষ, সকালে বিচার বলছে প্রায় মাগরিবের পর বিচার শেষ হয়েছে। তখন আমার বাপে বলতেছে যে চলো আমরা ঢাকা চলে যাবো। পরে আমরা চলে গেলাম মানে প্রাইভেট কারে নিজের ভাড়া করে নিয়ে চলে গেলাম আমরা আবদুল্লাহপুর। তো ওইখানে আমরা আমার যে সবচেয়ে ছোট কাকা যেটা সবচেয়ে ছোট চাচার বাসা যায় উঠছি, উঠার পরে আমরা ঘুমাই গেছি। তো সকালে উঠে শুনে কি চাচা বলতেছে যে এই তোমার আব্বু বিদেশ চলে গেছে। তো আমরা মানে অবাক হয়ে গেলাম যে আমাদেরকে না বলে চলে গেলো। তা আমি তো আবার একটু দুষ্ট টাইপের ছিলাম, তো আমার কাকা আমার আব্বু মনে হয় আমার কাকুরও বলে গেছে যে সোহেল এই ওরে কিন্তু তোর ওই যে দুই ছোট দুইটার সাথে ওরে রাখিস না, কেন একটু দুষ্ট টাইপের, ও কিন্তু মানে ওই দিকটা নষ্ট করবে। তখন আমি আমার দিয়ে গেল গাজীপুর কোনাবাড়ি, আর আমার ছোট দুই ভাইরে রেখে গেছে আবদুল্লাহপুর টঙ্গী আমার ছোট কাকার বাসায়, আর আমার গেছিল গিয়া আমার বড় চাচার বাসায়। ওইখানেও আবার আমার এই মানে সেভেনে পড়তাম তো তখন, তখন ওইখানে নিয়ে আমার আবার শিক্ষা ভর্তি করানো হয়। এখানেও ভালোই মানে চলতেছে, দিনকাল কাটতেছে। ছোট ভাই ছিল চাচাতো ভাই, ওর সাথে ভালো দুষ্টামি ফেজামি করতাম, মানে মিশতাম, খেলাধুলা করতাম। তো বড় দুই বোন ছিল চাচাতো বোন, ওরা কলেজে পড়তো তখন। তো ওরা হঠাৎ করে আমার সাথে মানে ব্যবহার অন্যরকম শুরু করে দিয়েছে। আমার বাবা কিন্তু টাকা দিয়ে গেছে আমার রাখার জন্য ওই চাচার বাসায়, তখন ওদের ব্যবহারটা আমার বেশি ভালো লাগে না, যে কিরকম ব্যবহার করে মানে মারো মাঝে মধ্যে। তো আমি এক পর্যায়ে চিন্তা করলাম, আমাদের বাসার সামনে একটা আপনার কম মানে ছবি তোলার স্টুডিও আছে, এখানে টাকাও লুট করা হয় আবার ফোনে কথা বলা যায়। তো ওইখানে যা আমি আমার অনেকদিন পর অনেকদিনে থাকলাম, ওইখানে থাকার পর আমি আমার মারে ফোন দিলাম যে আম্মু কেমন আছেন, প্রায় আপনার 5-6 মাস পর ওইখান থেকে। পরে ফোন দেওয়ার পর মা বললো যে ভালো আছি, তুই কেমন আছিস, মা কান্দাকাটি শুরু করছে, বোনও কান্দাকাটি শুরু করছে। তখন আমার মা বলতো যে তোর সাথে আমি দেখা করব। আমি বললাম যে যদি দেখা করেন তাহলে আপনি ইয়াতে আসেন, এই কোনাবাড়ি। তো আরেকজনের সাহায্যে আসছে আমার এখানে, তো আসতে পরে আমার বলছে যে তুমি এইদিকে আসো। পরে আমি বলছি যে কোন পাশে, কয় যে মাঠে আসো, তোমার আম্মু আসছে। পরে আরেকজনের যে ডাকাইছে, তো মাঠে গেলাম, মাঠে যে আম্মাই জড়ায় জড়ায় কান্দাকাটি শুরু করছে, অনেকদিন ধরে দেখে না। তখন একজন যে আমার যে চাচার বাসায় থাকি আমি, ওই চাচার শালা দেখে ফেলছে, ওই চাচার শালা দেখে ওই চাচা চাচির কাছে যে বিচার দিছে যে আপু শাহাদাতের মা বোন তো আসছিল মাঠে, শাহাদাতের মা বোনের সাথে না শাহাদাত ঝগড়া, তাহলে শাহাদাতের দেখা করলো কেন। ওই চাচি আবার আমার বড় চাচার কাছে বিচার দিছে, কয় যে এই শাহাদাতেই করে, শাহাদাতের মার সাথে ঝগড়া, এত বড় ঝগড়া তোমাকে মানে শাহাদাত আবার যায় শাহাদাতের মার সাথে দেখা করে কিভাবে। তো ওই চাচা আসে, আসার পর আমার একদিন মানে আমি সোফায় শুয়ে রয়েছি, তো আমার ডাক দিয়া বসায় বলে যে বসো, ঘুম থেকে ওঠো। ঘুম থেকে উঠে পরে আমার বলছে, আমি সোফায় বসে নিছি, পরে আমার বলে যে সোফায় না তুই নিচে বস। পরে নিচে বসলাম, নিচে বসার পরে গরম ইয়ে আছে আপনার এই যেগুলো দিয়ে যে মাছ ইয়ে করে ভাজে খরচুন, ওই গরম করে আমার শরীরে লাগাই দেয় আমার চাচা বড় চাচা। তো বলতেছে যে তুই তোর মার সাথে দেখা করলি কেন। আমি বললাম যে আমি তো দেখা করি নাই, আমার আসছে দেখা করতে, মানে আমার ডাইকে নিয়ে গেছে, আমি জানতাম না যে আমার মা আসছে। তো আমার ডাইকে নিয়ে গেছে, আমি দেখা করছি, আমি আর দেখা করবো না। তখন ওই চাচা তো আমার মানলো, বিচার করলো। এরপরে আমার বাবার কাছে বিদেশে ফোন দিয়ে বলে দিল যে তোমার বড় ছেলে তো তোমার ওই ওয়াইফের সাথে দেখা করে, যেটা ঝগড়া করছো তুমি, যেটা তুমি ভাত খাওয়াইবে না, ওই তোমার ওই বউর সাথে দেখা করে। তখন এই কথা বলতে পরে আমার আমার ফোন দিছে, মানে আমার চাচির কাছে ফোন দিছে, চাচির কাছে ফোন দিয়ে বলে যে শাহাদাতের কাছে দেও, আমি কথা বলবো। তো আমার কাছে দিছে, আমি কথা বলতেছি, বলার পরে কয় যে তুই তোর আমি আসলে বাংলাদেশ আসার পর আমি তোর একবার মেরলাম, আমার এই কথা বলেছি। তো আমি অনেক ভয় পেয়েছি, কারণ ছোট থেকে দেখে আসছি বাপে অনেক রাগি, অনেক মানে মারতো। তো এই কথাটা শুনে আমার মানে কেমন মনের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেলো যে না আমি এখানে থাকা যাবে না, আমি আসলে মনে হয় এবারে সত্যি সত্যি মেরে ফেলবে যেহেতু আমি মার সাথে দেখা করছি। তো আমি একপর্যায়ে চিন্তা ভাবনা নিলাম যে না আমি যদি কাজ করেও খাই তবু আমি আমার মার কাছে যাবো, মার কাছে যে আমি চাকরি করে খাবো। ঠিক আছে, লেখাপড়া কিন্তু আপনার ওখানে 6 পর্যন্ত পড়লাম। তো আমার মার ফোন দিলাম যে মা আমি আপনার কাছে চলে আসবো। তো মা বললো যে ঠিক আছে তুই চলে। তো মা আবার বিকাশ ওই ফেগলোটে দোকানটায় টাকা পাঠাইছিল, তো ওইখান থেকে টাকা নিয়ে একদিন সকালে আমি জানতাম যে সবারই স্কুল কলেজ আছে, যে আমি সকালে ফ্রি টাইমে আমি একা থাকি বাসায়, ওই টাইমে আমি চলে যাবো। তো দেখি যে সকালে সবাই ঘুমায়, কিন্তু শুক্রবার যে ছিল আমার তখন মনে ছিল না, সকালে সবাই ঘুমায় হন, ওদের মাথার এদিক দিয়ে যায় আমার মানে কাপড় চাপড় ব্যাগ সবকিছু নিয়ে আসতে হবে। তো আমি আস্তে করে ঘুম থেকে ওইটা শুধু ফ্রেশ হওয়ার পর আপনার আমার পায়ের জুতাটা আর ত্রিকোটার একটা প্যান্ট আর স্কুলের ব্যাগটা নিয়ে সোজা বাইরে আসলাম। বাইরে আসলে যে গেটটা খুলবো ওই গেটটার সাথে লোকের জানালা দেখা যায় সবকিছু। তো আমি একটু নোয়া মনে করেন আপনার এই গেটটা পার হইয়া হাঁটা শুরু করলাম স্পিডে। তো আপনার গাজীপুর আমি যে গাজীপুর চৌরাস্তায় আসছি, তো ওইখানে বসে রয়েছি বসে রয়েছি। তারপর মা আসলো, আসার পর আমার নিয়ে গেল ট্রেন দিয়ে নরসিংদীতে। মানে একবারে আমার কাছে নিয়ে গেল। তখন আমার আমি বলতেছি যে মা আমি তো ঝগড়াটার মধ্যে তো প্রথম কথাটা আমি দিয়ে শুরু করছিলাম, কারণ এই যে মামা আমার ধাক্কা দিছিল তো মামা আমার তো দেখতে পারবে না, মামা তো আমার মারতেও পারে। আমি বলছি যে আপনার আগে যান, আপনার আগে যা বলেন যে শাহাদাতের আসতেছে আপনি যা একটু মামার বোঝান যাতে আমার কিছু না বলে। তখন বলতেছে যে ঠিক আছে তো তুই, আমি বলছি যে আমি নানার বাসায় যে যেখানে আমরা ভাড়া থাকতাম আগে ওই নানার বাসায় যে আমরা উঠছি, নানার বাসায় যে আমি উঠছি শুধু, আর আমার মা আর আমার খালা চলে গেছে। তো আমি আমার নানার বাসা থেকে খাওয়া দাওয়া করে রেশমিস নিয়ে মানে ওরা অনেক ইয়ে করতেছে যে তোর বাপের সাথে তোর মার অনেক ঝগড়া, তুই অনেক কেমনে আসলি। পরে আমি বললাম যে আমি পলায় আইসে বসি, আমি আমার মার সাথে থাকবো, আমি বাপের সাথে থাকবো না। তো বলতেছে যে ও আচ্ছা ঠিক আছে। পরে এখানে চলে গেছি আবার গ্রামে নানুর বাড়িতে। তো মামা দেখা নানু বলতেছে যে তোর মামুর তোর মামার কাছে তুই মাপটা যে তুই কি করছিস না করছিস মাপতে এলা সবকিছু হয়ে যাবে। তো আমার আবার কেমন লাগে, তো এরপরও যে মাপতে এলাম মামার কাছে, মামা আমার সাথে কোনো কথাই বলে না। তো মা বলতেছে যে সমস্যা নাই তুই থাকে এখানে। তো ওইখানে যাওয়ার পর আবার আমার সেভেনে ভর্তি করাই দেয় আদর্শ দাসের মাদ্রাসা। তো ওইখানে সেভেনে আমি পড়তেছি, ভালো চলতেছে, লেখাপড়া করতেছি, আসতেছি বাড়িতে। তো এক পর্যায়ে দেখা যায় যে মানে মামা বলে যে এই
কোন ক্লাসে পড়ছেন তখন?
তখন সেভেনে।
তখনও সেভেনে?
হ্যাঁ।
আচ্ছা।
তখন সেভেনে পড়তেছি, তখন বলতেছে যে মানে কাজ করার কৃষিকাজ, যেরকম আপনার যে গ্রামে যে ধান ক্ষেত, তো ওইখানে আমি অনেক কাজ করি। কাজ করার পর হালকা পাতলা কাজ করি তেরকম না। তো স্কুলে পড়ার লেগে চলতেছে, তো একটা গ্রামে ওইখানে একটা মেয়ে ছিল, তো ওই মেয়ের সাথে আমি রিলেশন করতাম তখন সেভেনে থাকতে। তো এটা যে রিলেশন করতাম, প্রেম করতাম, প্রেম করার পরে গ্রামের মানে যার সাথে প্রেম করতাম ওর ফ্যামিলির সবাই জানাজানি হয়ে গেছে, এবং কি ওর ফ্যামিলির বাইরের লোকেরাও জানাজানি হয়ে গেছে। তখন এক পর্যায়ে আমার বলে যে তুই এই বাড়িতে আর আসবি না, মেয়ের ফ্যামিলির লোকেরা বলতেছে যে তুই এদিকে আর আসবি না। পরে আমি এটা আবার আমার মামার কানে গেছে, বড় মামার কানে। তো বড় মামা আবার আমার সাথে অনেক রাগারাগি করছে যে আমাদেরকে গিয়ে এরকম গ্রামে কোনো লোক আছে যে বলার যে এইদিকে যাইবি না বা এইদিকে ইয়ে করবি না, তোর কারণে তুই এরকম করস কে, তুই এগুলো করস কে, তুই এই কারণে তো তোরা বলে। পরে অনেক আমার মাসতো ওই দিন। তো মার পরে দেখলাম যে এইভাবে আর কতদিন, তো আর মানে মামারও ব্যবহার এরকম ভালো না, কারণ আমি ঝগড়ার প্রথম সৃষ্টিটা। তখন ক্লাস সেভেন থেকে ক্লাস এইটে উঠলাম। এইটে উঠার পরে ওর সাথে পরিচয় হয়েছে একটা মেয়ের নাম আয়েশা। তো এই মেয়ের সাথে আমি একই ক্লাসে পড়তাম দুজন। তো জিএসসি পরীক্ষা দেওয়ার লাগে আবার টাউনে যাওয়া লাগতো আমাদের গ্রাম থেকে। তো আমি জিএসসি পরীক্ষার জন্য টাউনে যে গেলাম থাকতে, তো ওই মেয়ের সাথে এখান থেকে আমার ভালো একটা রিলেশন হয়ে যায়। তো এক পর্যায়ে মেয়েটা জিএসসি পরীক্ষা দেওয়ার পর ঢাকা চলে আসে। তো জিএসসি পরীক্ষা দেওয়ার পর আমার মা বলতেছে যে পড়ো তুমি, নাইনে পড়ো, নাইনে ভর্তি হয়েছি। তো ভর্তি হওয়ার পরে আমার ভালো লাগে না যে মানে আয়েশার সাথে একটা বছর সময় কাটাইছি যে আয়েশা ঢাকা চলে গেছে, আমিও ঢাকা চলে যাবো, আমি কাজ করবো। তো আমি ওইখান থেকে মানে মারে বলতেছি যে মানে অনেক কান্দাকাটি যে আমি ঢাকা চলে যাবো, আমি থাকবো না। বোন আমার বড় বোন আমার অনেক মার দূর করছে ওই দিন যে তুই ঢাকা যাবি কে লাগে, তুই পড়ালেখা কর, আমরা তো আসি। পরে না আমি কারো কথা শুনতেছি না যে আমি ঢাকা যাবই। তখন আমার বলতেছে যে ঠিক আছে তুই যেহেতু ঢাকায় যাবি তাহলে তোর এক আন্টির বাসায় নারায়ণগঞ্জ চলে যায়। পরে আন্টির ফোন দিয়ে আনাইছে, আনানোর পরে আমার নারায়ণগঞ্জ পাঠাইছে। তো নারায়ণগঞ্জ আমার নিয়ে একটা গার্মেন্টসের চাকরি দেয়, ওইখানে আপনার বেতন 2500 টাকা ধরছে বেতন। তখন রোদের মাস ছিল ওই সময়টায়। তো রোদের মাস আমি আপনার রোদের মাসটি কাজ করলাম, তখন আমার এক মাসে 2500 টাকা হয়েছে। তো আমার 1800 টাকা দেয়, আর 700 টাকা ঈদের পর আইসে নিতে হবে, নাহলে যদি আমি না আসি এই কারণে রেখে দিচ্ছি।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা শুনলাম আমরা এই মুহূর্তে। 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, আর জে কিবরিয়ার সাথে এবিসি রেডিও এফএম 89.2 এ। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আরো একবার বলছি, 09613892892। ফোন করার পরে আপনি দুই চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। ফিরে আসছি ঠিক চার মিনিট পর, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইওর সেলফ। ছোট্ট একটা বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জেকে বিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে কনফেস করছে শাহাদত। শাহাদতকে নিয়ে কোনো কোয়ারি থাকলে এই মুহূর্তে চলে আসুন আমার ফেসবুক পেজে www.facebook.com/kibia.rj। আমি আবার বলছি www.facebook.com/kibia.rj। পেজটি আছে আর জেকে বিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখানে মেম্বার হয়ে যাবেন। ওকে শাহাদত, আমরা যেখানটায় ছিলাম তারপর
তখন আমার 1800 টাকা দেয়। তো আমি 1800 টাকা দিয়ে আমার বোনের জন্য, মার জন্য, নানুর জন্য, মামানির জন্য, সবার জন্য কাপড় চাপড় কিনে নিয়ে আসি ঈদের জন্য।
ওকে,
পরে নিয়ে আসলাম। পরে আমি বললাম যে না, আমার এখানে ভালো লাগে না, আমি আয়েশার সাথে দেখা করব। তখন আমি আর এই নারায়ণগঞ্জ টাকা আনতে যাইনি আর চাকরিও করতে যাইনি। তখন শুনলাম আমি যে আয়েশা নাকি আসতে লাগে আপনার তেজগাঁও যে তিব্বতের সামনে কলোনি বাজার।
আচ্ছা,
আর ওইখানে একটা মেস ঠিক করি। তো আমি ওইখানে তিব্বতের চাকরি নিই। তিব্বতের চাকরি নেওয়ার পর দা আমি এখানে ডিউটি করি সকাল 6টা থেকে দুপুর 2টা, আর 2টার পর আমি আয়েশার মানে খুঁজে বাইরি। আমাদের বন্ধু বান্ধব ছিল আরো ওইখানে, তো আমি বলতাম যে আয়েশা কোথায় থাকে, মানে আমি ওদের সাহায্যে চিনার একটা চিন্তা ভাবনা করলাম। তখন কলোনি বাজার যা অবশ্য সঠিক ভাষাটাই চিনলাম, তো ওর সাথে ওইখানে ঘোরাফেরা করি আর এদিক দিয়ে তিব্বতের চাকরি করি। তো এরপর যে আয়েশার সাথে আমার মানে ভালো একটা রিলেশন হয়ে যায়। তো আয়েশা বলতেছে আয়েশার বিয়ে করার জন্য, মানে অনেকদিন পর এইভাবেই চলতেছে, দেখা চলতেছে, মানে দেখা চাকরিও চলতেছে, দেখাও চলতেছে। তো এইভাবে অনেকদিন পর ও আমার বলতেছে যে বিয়ে করার জন্য। তো আমি বলতেছি যে বিয়ে করব, বিয়ে তো আমাদের এখনো বয়স হয়নি। তখন ওর সাথে আমার অনেক কিছু হয়, অনেক খারাপ কিছু হয়। তো এক পর্যায়ে ও বলতেছে যে তুমি যদি বিয়ে না করো তো ইয়ে করো, আমরা একটা রুম নেই থাকি। আমি ওর বাবা আবার বিদেশ থাকতো, তো ওইখান থেকে ওরে মানে লেখাপড়া করে দিতে মাসে মাসে টাকা দিত ওর আন্টির কাছে। ওর আন্টির বাসায় থাকতো ঢাকায়, তো ওইখান থেকে আমার টাকা দিত রুম ভাড়া নিয়ে নিয়ে নিছে। পরে রুম ভাড়া নিয়ে তখন আমরা দুজন একসাথে থাকি। তো এক পর্যায়ে মানে 2 মাস থাকা হয় আমাদের একসাথে। 2 মাস থাকার পর পরে ওর শরীর অনেক অসুস্থ হয়ে যায়। তো এক পর্যায়ে আমি বলি যে তোমার শরীর তো অনেক অসুস্থ হয়ে গেছে, তুমি গ্রামে চলে যাও। কো না, গ্রামে যাবে না, তো ও আমার সাথে থাকবে, আবার আমি ও গ্রামে গেলে আমারও গ্রামে নিয়ে যাবে। তখন আমরা তেজগাঁওতে থাকি। তেজগাঁও থাকার পর আমার তখন আবার ওই যে মার সাথে একটু যোগাযোগটা কম হয়ে যায়। আমার মার সাথে মানে ওই দিক দিয়ে আমি মার কোনো খোঁজখবর নিই না, এখানে আমার প্রায় অনেক দিন চলে যায়। তখন আমার মা হঠাৎ করে একদিন ফোন দিছে যে শাহাদাত তোমার কি অবস্থা। জি ভালো। কয় যে আমি তো ঢাকায়, ইয়া করো এই তোমার বড় চাচার বাসায় তুমি আসো। আমি কই কেন? কয় যে আমার একটা চাকরি দিয়ে দেবে। আমি বলছি কে? বলতেছে যে তোমার বড় চাচার মেয়ের জামাই, মানে আমার বড় বোনের জামাই, চাচাতো বোনের জামাই। তো আমি বললাম যে ঠিক আছে। পরে ওই ওর বাসায় আয়েশার বাসায় রেখা তখন আমি রাত্রে চলে গেছি। চলে যাওয়ার পরে ওইখানে যে আমার চাচার বাসায় যে দেখা করছি, তো আমার চাচাতো বোন আমার বলে যে তোর শরীরের অবস্থা কি, অনেক শুকিয়ে গেছি। তখন বলতেছে আমার দুলাভাই যে ছিল উনি আবার ডাচ বাংলা ব্যাংকের তখন FABP মানে ডেপুটি ম্যানেজার ছিল। তখন ও আমার মানে উনি আমার বললো যে তুমি চাকরি করবা? আমি কই যে চাকরি করবো। পরে ওনার একটা ভিজিটিং কার্ড দিলো, পরে বললো যে তুমি এটা নিয়ে কালকে আমার সাথে দেখা করবে। তো ওইখানে থেকে খাওয়া দাওয়া করে আবার চলে আসছিলাম রাত্রি। তো রাত্রে আসার পর আয়েশার বললাম যে আয়েশা এই ব্যাপার, আমার তো একটা চাকরি হওয়ার কথা কালকে, দেখা দিছি কি অবস্থা। কয় যে আচ্ছা ঠিক আছে যাও। পরে গেলাম। পরে যাওয়ার পরে বললো যে তোমার শান্তিনগর একটা ভিজিটিং কার্ড দিল শান্তিনগর ব্রাঞ্চের। তো ওইখানে যাওয়ার পর ওনার সাথে দেখা করি। দেখা করার পরে বলতেছে তুমি কি কোনো কাগজপত্র নিয়ে আসতো? ছবি টুবি আমি করি না, আমি কিছু নিয়ে আসি নাই, যদি কনফার্ম দেন তাহলে এগুলো ব্যবস্থা করে নিয়ে আসবো। পরে বলছে যে আচ্ছা ঠিক আছে। তো আয়েশা আয়েশে বললাম যে আমার তো এই সার্টিফিকেটটা তো নেওয়া হয় নাই গ্রাম থেকে, তো তুমি একটু যায় নিয়ে আসো। বলতেছে যে না, তো মানে আমি একলা যাবো না, তুমিও চলো, দুজনে একসাথে যাই। তো দুজনে একসাথে যায় নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে আমি ডাচ বাংলা ব্যাংকে চাকরি করি। আমার পাঠাইছিল গ্রামের ভারিধারা এলিট ফোর্স একটা কোম্পানির নাম। তো এলিট ফোর্সের মানে ভর্তি করাইছে আমার 6000 টাকা দিয়ে। তো এলিট ফোর্সের মাধ্যমে আমার ডাচ বাংলা ব্যাংকে পিওন এখানে একটা চাকরি দিল। তখন আমি এখানে চাকরি করতেছি, বেতন হলো আমার 4700 টাকা। তো এক্সট্রা কোনো ইনকাম নেই। তো 4400 টাকা দিয়ে আমার আসা যাওয়া এবং কি এবার ওই যে ওইখানে আসার খরচ মানে টাকা পয়সা কিছু ইয়ে করা এভাবে চলতেছে না। পরে এক মাস আমি এখানে চাকরি করি তেজগাঁ থেকে আসা যাওয়া ওইটা শান্তিনগর। তো আমি আয়েশারে অনেক বোঝানোর পরে আয়েশারে বলছি যে তুমি বাসায় চলে যাও, পরে গ্রামে চলে যাও, তোমার শরীরে অনেক ভালো হবে। তখন ওরা আমি অনেক বোঝানোর পর গ্রামে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর ওরা গ্রামে রেখে আসছি। আর এদিক দিয়ে আমি মনে করেন এই বাসায় যা কিছু ছিল সবকিছু বিক্রি করে তখন আমি এটা মালিবাগ আসি। তখন আমি একটা মেসের মধ্যে উঠি, তারপর এক মেসের মধ্যে উঠি, তখন এই মেস থেকে আমার অফিসে আসা যাওয়া করি 10-15 মিনিট সময় লাগে। তো এইভাবে চলতেছে অনেক সময়। তখন এক পর্যায়ে মানে এক মাস দুই মাসের মধ্যে যে ম্যানেজার ছিল উনি আবার আমাদের দেশে নরসিং দিয়ে একদম আমার বাড়ির পাশে, তো উনি আমার অনেক সাপোর্ট করতো যে শাহাদাত অনেক ভালো। উনি আবার সবার বাবা বাবা বলে ডাকতো যে শাহাদাত বাবাই দিঘা, বাবা এটা করে এটা কর, তো এইগুলো বলতো। তো আমিও ওনার অনেক কাজ করে দিছি, বাসার কাজ বা অফিসের কাজ, তো করে দেওয়ার পর মানে আমার অনেক সাপোর্ট। আবার সেকেন্ড ম্যানেজার আমার দুলাভাই ম্যানেজার, আবার আমার গ্রামে, তো আমার উপরও দিয়ে 3 মাসের পর আমার উপরে দিয়ে আর মানে পুরান ম্যানেজার গুলা
লেখাপড়া বন্ধ।
হ্যাঁ, তখন আমার লেখাপড়া বন্ধ।
কোন ক্লাস থাকতে বন্ধ হয়ে গেল?
তারপর 2 বছর পরে মানে এই ব্যাংকে চাকরি করি, তখন ব্যাংকে মালিবাগ থেকে একটা মেসে, তো আমার উপরে দিয়ে আর পুরান মেসেঞ্জার গুলো কোনো কথা বলতে পারতো না। তো আমার 4700 টাকা বেতন আর এক্সট্রা ইনকাম টোটাল ধরে তারপর আমার বেতন প্রায় 10-12 হাজার টাকা পড়ে যেত। মানে আমি ইনকাম করতে পারতাম তখন বেশি, যেহেতু আমার উপরে দিয়ে কথা বলতে পারতো না কেউ। আর যে বিল সিগনেচার করাই তো আমার দুলাভাই সেকেন্ড ম্যান, তো উনি কিছু একটা স্যাক্রিফাইস করতে পারে। তখন এইভাবে চলতেছে। তো এক পর্যায়ে মালিবাগে মনে করেন আমি থাকি, এখান থেকে থাকতে থাকতে মানে অনেক টাকা পয়সা ইনকাম করি, তো তখন তো বন্ধু বান্ধব অনেকগুলো হয়ে গেছে।
আচ্ছা,
তো মালিবাগ এলাকার একটা দুইটা নেতা ছিল, একটা সভাপতি একটা সহসভাপতি, একটা ছোট একটা এরিয়ার।
আচ্ছা,
তো ওরা আবার ব্যাংকে যায় একটু লেনদেন করতো ডাচ বাংলা, তখন ওদের সাথে আমার পরিচয় হয় যে আমি তো আপনাদের এলাকায় থাকি, একটু দেখে শুনে রাখেন। পরে বলে যে আচ্ছা ঠিক আছে। পরে আমার অনেক দেখে শুনে রাখছে, তো ওদের সাথে ওদের পোলাবানের সাথে অনেক মানে মেশতেছি আমি, যেরকম আপনার অফিস থেকে আসার পর ক্যারাম বোর্ড খেলা, এই ঘোরাফেরা, এই করা সেই করা, তো মিশতেছি। তো ওই যে আমি যে মেসে থাকতাম ওই মেসের পাশের মেসে আবার একটা মেয়ে থাকতো শান্তা করে নাম।
আচ্ছা,
তো ওই শান্তার সাথে আবার একটু কথা টথা বলতাম মাঝে মধ্যে। তো শান্তা কথা বলার মধ্যে এই মধ্যে আবার অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে। তো ওই যে আন্টির বাসায় থাকি মেসে, এই আঙ্কেল আর হলো যে আঙ্কেলের আমি আমার মতো আরো একটা লোক আছে থাকে খায় 25-3 হাজার টাকার মধ্যে, এই লোক আর আঙ্কেল মিল্লা এই মেয়ের সাথে মানে প্রেম করার চিন্তা ভাবনা করতেছে। তো প্রেম করবে, তো আবার মেয়েরে বলছে যে এই ব্যাপার তোর টাকা দিমু, তুই আমাদের সাথে একটু খারাপ রিলেশন কর, খারাপ কাজ কর। তো এক পর্যায়ে হেরা মনে করেন এটা করছে, করার পর আবার ভিডিও করছে। ভিডিও করার পর তো এই ভিডিওর মানে বই দেখায় মাঝে মধ্যে যে আবার যদি না আসস তাহলে এটা মেনটেনেন্স হয়ে দেবো, কিন্তু কিছুই পারতো না। তো মেয়েটা অনেক ইয়া করিয়া তারপর মানে বই পায়া, তারপর আমার দেখে যে আমি যে নেতার গোর সাথে একটু চলাফেরা করি, তা আমার এই ব্যাপারটা শেয়ার করছে। তা আমার বলতেছে যে সাধারণত এখন কি করা যায়, যে হেরা তো আমার খালি এইগুলো বলে। আমি বলতেছি যে ঠিক আছে, আমি ইমরান কাকারে বললে দিব নে, আর কামদুল্লে আমি বললে দিব নে যে যাতে কিছু না বলে, তার এই ব্যাপারে আর কিছু করবে না। পরে করে যে ঠিক আছে, তখন আমার মানে তখন বলে যে তুই আমার ভালো একটা বন্ধু। পরে আমি ওদের সাথে বলছি যে কাকা আপনারা বলে এইগুলো বলেন শান্তারে, কয়ে জায়গায় তোরে বলছে কেন, আমি বলছি যে শান্তাই বলছি। পরে আমি বললাম যে এটা আপনার মেয়ের মতো, মেয়ের বয়সে সমান, তো আপনি এইগুলো কি করলেন বুঝলাম না। পরে অনেক এটা নিয়ে অনেক ইয়ে হয়েছে, তখন মেয়েটা বলতেছে যে সাধার তোরে আমি বিয়ে করবো। আমি তখন ব্যাংকে ভালো টাকা পয়সা ইনকাম করি, ওর মাও জানে ওও জানে। পরে আমি বলছি যে বিয়ে করবি, আমি তখন রাজি হয়ে গেলাম যে ঠিক আছে আমি তোরে বিয়ে করবো। পরে ও বলতেছে যে শুক্রবারে বিয়ে, শুক্রবারে বিয়ে। তো বৃহস্পতিবার রাত্রে আমার ডাকায় বলতেছে যে সাধার তুই আমার এক বান্ধবীর বাসায়। পরে বান্ধবীর বাসায় গেলাম গুলবাগ, যাওয়ার পরে আমার বলতেছে যে সাধার আমি ওদের সাথে মিউচুয়াল করে লিখি। আমি কই কাদের সাথে? ক ইমরানের সাথে আর কামরুলের সাথে। আমি কই কি মিউচুয়াল করলি? ক যে আমি আরেকদিন সময় দিলে ডিলিট করে দিব, মানে আমি আরেকদিন ওদের সাথে সময় দিলে তো আমি তোর বিয়ে করবো না, আমি আরেকদিন সময় দিয়ে আমি সবকিছু ইয়ে করলাম ডিলিট করে ফেললাম। তোরে বিয়ে করবো না। আমি বলি আচ্ছা ঠিক আছে, তোর ভালো যেটা মনে হয় এটাই কর। পরে গেল গা, তখন আমি ওরে ফোন দিয়ে বললাম তুই যদি এইগুলো করস তাহলে আমি কালকে তোর বাসায় আসতেছি, তোর এনে কিন্তু থাকতে দিতে দিবো না, তোর মার এখানে থাকতে দিবো না, তোর পুরো ব্যবসা নিয়ে এখান থেকে যাইতে করবো। তখন ও অনেক বই পায় কান্দাকাটি শুরু করছে, তখন আমি তো আর নেতা নিহা যাই নাই ওদের বাসায়। তখন এই ঘটনাটা যে আমার সাথে এক ফ্রেন্ড ছিল না, মানে যারা মেসে থাকতো, একজনের মানে গল্পটা শুনে ফেলছে পুরোটা, একদম মানে যে আমার পাশে ঘুমায়। তো ওর সাথে আমার একদিন ঝগড়া হয়, তো ও আবার করছে কি যে নেতাদের সাথে আমি চলতাম ওই নেতাদের কাছে সব ঘটনা খুলে কয়ে দিছে, যে শাহাদাত ইমের সাথে কথা বলে এবং কি মেরে ঠিক দিয়ে খারাপ খারাপ কথা বললে এবং ইমরান এইগুলো করছে, কামরুল এইগুলো করছে, এগুলো থেকে জরিপানা মানে দুইটা একটা জরিপানার চিন্তা ভাবনা। তো ওই দুইটার দুইটা ইমরান ইমরান কাকারে আর লেগিয়া কামরুল, ওরা দুইজনের বেড়ে মনে করেন অনেক মারধর এবং কি ইমরানের বলতেছে তোর মেয়ের সমান তুই এটা কেমনে করলে, তোর 20,000 টাকা জরিপানা করবো নাহলে তোর বিয়ে করতে দিব। তো ও কিরকম ও বিয়ে করতে রাজি হয়ে গেছে।
ওকে,
তো ওর ওয়াইফ আর ওর মেয়ে ওর ছেলেরা এসে কান্নাকাটি করতে যে আমার বাবার এই কাজটা করেন না তাহলে আমরা একদম ইয়ে হয়ে যাবো। তখন আর বিয়েটা দেয় নাই, তখন 20,000 টাকা জরিপানা করে আর মেয়ের করে 10,000 আর ওই যে ছেলেটা ওরে করে 5,000। তখন আমার এবার এই মানে বিশ্রয় পাইতেছে না, তখন শুক্র শনিবার ছিল, তো আমি আমার ব্যাংক থেকে বন্ধ শুক্র শনিবার আমি আবার চলে গেছিলাম গ্রামে, মানে শুক্র শনিবার আসলে আমি গ্রামে যেতাম। তখন আবার আমার বিশ্রয় পায় না, কয়ে শাহাদার ছেলেটা কে, মানে তখন আমার শাহাদাত নামে চিন্ত না, আমার চেহারা দেখলে আবার চিন্ত। তখন আমার আসার সাথে সাথে আমার মানে আমার লগের দুইটা বন্ধুই বলতেছে শাহাদাত এটা তুমি কি করলা, আমি কই কি বলতেছে যে সান্তালে তুমি বলে ফিজিক্যালি রিলেশন করছো। তো আমার ধৈর্য বলতেছে যে তোর বলছে যে এলাকার নেতারা বলছে যে তোর আটকেছে, আমি বলছি যে আমার সাথে একটু ভালো সম্পর্ক আমার আটকেতে বলছে, আচ্ছা ঠিক আছে ফোন দেন, কারণ আমার বন্ধু বান্ধবী আমার গায়ে হাত তোলার মানে সাহস নেই আমাদের। তখন ও ফোন দিচ্ছে যে হ্যাঁ এই শাহাদাত নামের ছেলেটা তো পাইছি, তো কি করবো ক নিয়ে আস, এদিকে নিয়ে আস মসজিদের দিকে নিয়ে আস। তো নিয়ে আসার পরে আমার মানে বলছে যে এই ব্যাপার আমার তখন স্যামসাং গ্যালাক্সি এক্স এক মোবাইল ছিল স্যামসাং গ্যালাক্সি, তো এই মোবাইলটা আর হলে যে আমার 5,000 টাকা চুরি করা করছে, মোবাইলটা নিয়ে নেবে আর 5,000 টাকা নিয়ে নেবে। তো আমার কাছে তখন 1,500-2,000 টাকার মতো ছিল, তো এটা নিয়ে চার বলছে যে বেতন পাওয়ার পর ওই টাকাটা দিতে হবে আমার। তখন আমি বললাম যে আমার সিমটার মেমোরিটা তো দিবেন, কয়ে যে না তোর কিছুই দেওয়া হইব না। পরে আমি ডাচ বাংলা ব্যাংকে তো তখন চাকরি করতাম, তখন ওইখান থেকে আমার একটা সিআইডির সাথে পরিচয় ছিল মালিবাগ যে মোড়ে সিআইডি, তো ওই সিআইডি অফিসের স্যারের কাছে যে বললাম যে স্যার এই অবস্থা আমার তো মোবাইলটাও নিয়ে নিছে, আমার 5,000 টাকা বলছে দিতে আর 2,000 টাকা সাথে ছিল নিয়ে নিছে আর 3,000 টাকা বেতন পাইলে নিয়ে নিবো নাহলে আমি এলাকায় থাকতে পারবো না। পরে বলে যে ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি। তখন আমাদের রমনা থানা থেকে পুলিশ পাঠায়, পুলিশ পাঠানোর পর নেতারা যে ধরছে যে এই বলে এই কিছু করছে, কয়ে যে প্রমাণ কি, পরে ওই যে পুলিশের সামনে ওই মেয়েটারে নিয়ে আসছে এলাকার নেতারা, তো নিয়ে আসার সময় ওই মেয়ের এখানে মাইরা মানে ওই মেয়ের মা রোম আসছে, মেয়ের রোম আসছে হ্যাঁ মারার পর মানে বলছে যে শাহাদাতের নামে মিথ্যা সাক্ষী দিবি, মানে বলবি যে তোর সাথে রিলেশন আছে
আপনাকে ফাঁসাতে যাচ্ছে
হ্যাঁ। তখন ওই মেয়েটার মাইরাটে নিয়ে আসছে, তো ওই মেয়েটা আমরা এসে বলতেছে যে শাহাদাত তুই এটা একটা কাম করলি, আমি বললাম যে কি, বলতেছে যে তুই কেমনে করলি এই কাজটা। তো আমি ভাবতেছি যে আমি ও ভাবছে যে আমি নেতাকে ওর কাছে বলে দিছি ঘটনাটা, কারণ ওই যে ওর ভিডিওর ব্যাপারটা তো আমিও জানি, তো ও ভাবছে যে আমি বলে দিছি কিন্তু আমি তো বলি নাই। পরে বললো যে নেতা অনেক রাগে গেছে মেয়ের প্রতি যে তুই কি করছে কি না করছে, থাপড়া মাইরা করছে তুই আসল কথা কর তোর সাথে গিয়ে ফিজিক্যাল রিলেশন করছে নাকি না। তখন ও সবাই সামনে স্বীকার আছে যে আমি নাকি ওর সাথে ফিজিক্যাল রিলেশন করছি, কিন্তু আমি ওর সাথে ভুলেও কোনোদিন ফিজিক্যাল রিলেশন করিনি। তো গেল এটা, পরে পুলিশ তো আমার ছাড় পাঠাইছে যে পুলিশ তুমি ওর মোবাইলটার টাকাগুলো উদ্ধার করে দিয়ে আসো, তো ওই টাকা আর মোবাইলটা আমার আইনে দিছে, বলতেছে যে এই জন্য তোমার মোবাইলের টাকা। পরে বলতেছে যে নেতারা বলতেছে শাহাদাত কাজটা কিন্তু ভালো করেছে, আমি বলতেছি যে ঠিক আছে পরবর্তীটা নেক্সট দেখা যাবো না আপনারা কি করেন আমার। পরে গেল, পরে এইভাবে মনে করেন আস্তে আস্তে ব্যাংকে আমার যে প্রায় অনেকদিন চাকরি বয়স হয়ে গেছে, তো ম্যানেজার যেটা ছিল আমি যে অনেক স্পেশালি মানে সুযোগ সুবিধাটা পাইতাম, এই সুযোগ সুবিধাটা মনে করেন ম্যানেজার চেঞ্জ হয়ে গেছে মানে ট্রান্সফার হয়ে গেছে আমার দেশি ম্যানেজার। তো ট্রান্সফার হয়ে যাওয়ার পর দেখা যায় আমার বেতন 4,600 টাকা, তখন আমি 5,000 টাকা বেতন, টুকটাক 6,000 টাকা হয়, তখন আমার বেতন কমে গেছে। তখন এক পর্যায়ে আমি বলতেছি যে তো আমার দুলা ভাই যে ছিল সেকেন্ড ম্যান উনিও চাকরি চাইলা মালয়েশিয়া স্টুডেন্ট বিষয়ে লুক পারে, তখন আমার দুজনই চলে যায় আমার সাপোর্ট যারা করতো। তো আমার তখন নতুন ম্যানেজার আইসা মানে আমার বেতন একদম কমাই দিচ্ছে মানে ইনকাম সোর্স, তো কমাই দেওয়ার পর আমার বেতন এখন 5-6 হাজার টাকার মতো হয়, তো এই দিদি আমার চলে না। তো আমি করতাম কি অন্য অন্য বন্ধু বান্ধবের সাথে মিশতাম, তো এক বন্ধু আমার বলতেছে যে মানে অনেক বন্ধুদের সাথে তো মিশছি, তো একটা বিশেষ করে একটা নাম হলো মহসিন সাদ্দাম, তো এরাও বন্ধু ছিল তো ওদের সাথে আমি যোগ দিছি। মহসিন করতো কি আপনার অনেক কিছু খারাপ কিছু করতো, ঠিক আছে, তো আমার মহসিনের সাথে আগে পরিচয়, তো মহসিন আমার সাদ্দামের সাথে পরিচয় করাই দিছে। তো সাদ্দাম আমার বলতেছে যে সাদা চলো ইয়া করি, আমরা মানে মারামারির মধ্যে বেশি যেতাম অফিসের পর। তো সাদ্দাম আমার বলতেছে যে তুমি তো একটু কম মারামারি করো, আমরা তো একটু খুব বেশি করি, তুমি এক কাজ করো তুমি ইয়াবার ট্যাবলেট খাও। আমার বলতেছে আমি বলতেছি যে কে এইটা খাইলে কি হয়, কয় যে এটা খাইলে তোমার মারামারি করতে মনে চায় বেশি, ঠিক আছে, মানে মারতে মনে চায় বেশি। তখন আমি এরকম ইন্টারেস্ট ছিল না এটার প্রতি, তো বললো যে ঠিক আছে তুমি 200 টাকা দাও আর আমি 500 টাকা দিই আইনা খাই। তখন আমি টাকা দিলাম 200 টাকা দেওয়ার পর দা আনছে, আনার পর খাইছে, আমিও খাইছি। তো খাওয়ার পর বলতেছে যে চলো এবার যাই আমরা একটা মানে কাজে যাই। আমি বলতেছি যে কোথায়, কয়েক খিলগা। তখন খিলগা গেলাম, খিলগা তাওতলা মার্কেটের মধ্যে আপনার ওই মার্কেটের মধ্যে একটা ডান্স ক্লাব ছিল যে বক্স মানে ডান্স শেখায়, তো বক্স ছিল এখানে ওইখানে মানে আমরা গেছিলাম লোক আপনার 10-12 জন। যাওয়ার পর দেখি যে মানে কিভাবে যে মানে আমি আমি তো এটা খাওয়ার পরে যে মারামারি বেশি করবো এরকম কোনো ইয়ে নাই। তো দেহের ইয়া দেখে আমি মানে অবাক, হে মানে চাপাটি নিয়ে যেভাবে মানে ফুলটা কোপানি শুরু করছে,
হ্যাঁ
আমি এর আগে কোনো সময় এরকম মারামারি দেখিনি। তো দেখি যে মানে যেভাবে মাসতেছে রক্ত মনে করেন পুরোটা ইয়া বইয়া গেছে অফিস মানে রুমটা। তারপর দেখাই মানে আমার অস্থির লাগতেছে।
আপনি কি করছিলেন?
আমি ছিলাম এখানে মানে
যেরকম মারছিলাম না,
না আমি মারিনি, আমি দাঁড়াইছিলাম, তখন আমি দাঁড়াইছিলাম মানে এটা আমার ফার্স্ট মানে রক্ত দেখা যে মারামারির মধ্যে যে রক্ত দেখা, ঠিক আছে, তারপর ঢাকা শহর মানে প্রবন্ধের সাথে। তখন দেখার পর মানে আমি একটু নার্ভাস হয়ে গেলাম। তো আমার এক ফ্রেন্ডের আবার যে হাতে কূপ লাগছে, পরে হে আবার আঙ্গুল একদম মানে পড়ে যাওয়ার মতো অবস্থা। তখন আমি হের হে কান্দাকাটি শুরু করছি, তখন আমি হেরে ধরে মনে করেন ওইখান থেকে চলে আসছি হেরে নিয়ে। তো হেরা ওই যে সাথে গেন্দাম লাগছিল সাদ্দাম ভাই, তো ওই সাদ্দাম ভাইও হেরাও চলে আসছে মারামারি করে। এই আমাদের মধ্যে থেকে খালি হের আঙ্গুলটা একটু ক্ষতি হয়েছে, আর সেরকম বেশি ক্ষতি হয় না আমাদের, আর ওদের অনেক ক্ষতি হয়েছে। তো এবার সিলে হয়, তো এই পর্যায়ে এই কাহিনীটা গেল। তখন আমার বন্ধু বান্ধব আস্তে আস্তে বাড়তে শুরু করে, যেরকম যে সাদ্দাম, সাদ্দামের অনেক বন্ধু বান্ধব, তো আমারও এখান থেকে মনে করেন সাদ্দামের সাথে থাকতে থাকতে বন্ধু বান্ধব আমার বাড়তে শুরু করে। তখন আবার মনে করেন আমি যে প্রথম একটা বুঝতে পারলাম যে ইয়াবা ট্যাবলেট খেলেন নাকি বলে মারতে বেশি মন চায়, মারামারি করতে মন চায়। তখন আমার আরেক মানে মগবাজারের ফ্রেন্ড ছিল, যেটা আমি মালিবাগ আর মগবাজার, মগবাজারের ফ্রেন্ডদের মধ্যে মনে করেন আমি অফিস কিন্তু ঠিকই চালাইতেছি, মানে কষ্ট করে হলেও অফিস চালাইতেছি কিন্তু বেতন কম। কিন্তু এর মধ্যে বলতেছে যে দোস্ত আস আমরা একটা আজকে পার্টি দিব মগবাজারের হেরা বলতেছে আজকে। তো মগবাজারের হেকের কাছে গেলাম, যাওয়ার পরে হেরা ওরা মানে ইয়াবা ট্যাবলেট খাওয়াইলো।
এই ঘটনার পরে
হ্যাঁ এই ঘটনার মানে
সময়টাতে কি ওনাকে মেরেই ফেললেন আপনারা নাকি ওইভাবে ক্ষত বিক্ষত করে রেখে চলে আসছেন?
ক্ষত বিক্ষত মানে মারামারি মরে নাই একটা মানে কাটাকাটি হয়েছে।
আচ্ছা
ওই এলাকায় গেলে মারবে।
আচ্ছা
তখন এই কয়েকদিন ভালো গেলো, 1 সপ্তাহের মতো। তো 1 সপ্তাহ পরের ঘটনা আবার লুকিয়া আমার আরেক বন্ধু বলতেছে যে এই পার্টি দিবে, তো পার্টির মধ্যে ইয়াবা খাবে, খাই খাইছি আমরা সবাই। এটা লোকে আপনার মানে রোজার মাস ছিল, তো পরবর্তীতে যে চলো পরে খাইছে আমরা ছিলাম 7 জন, 8 জন ছিলাম। তো 8 জনের মধ্যে আমরা মারামারি, আমি তো শুধু জানি এতটুকু যে একটা ছেলের সাথে আমার গার্লফ্রেন্ড নিয়ে জ্ঞান জমেছে আমার এক ফ্রেন্ডের, তো এই মানে ওই ছেলেটারে একটু হালকা পাতলা কয়েকটা মারবে আর না করবে এই মেয়ের সাথে যাতে রিলেশন না করে, আমি জানি এতটুক। তো গেল, তো যাওয়ার পর আমরা এক পর্যায়ে হাতির জেল দেখা করি, দেখা করার পর ছেলেরে পাই, ছেলেরে পাওয়ার পর ছেলের সাথে প্রবণ ছিল 5-7 জনের মতো ছিল। তো এক পর্যায়ে দেখি যে পিছন থেকে আমার ফ্রেন্ড সার্কেলের জানিয়ে গেছিল, আমিও নিয়ে গেছিলাম, কিন্তু আমি বাইর করছি, আমি উল্টা দিক দিয়ে মনে করেন আমি বাড়ি দিছি, কিন্তু বা দিক দিয়ে আমি খুব দিইনি, উল্টা দিক দিয়ে বাড়ি দিছি। তো এক পর্যায়ে আমার বন্ধু বান্ধবরা যে মাসে না মানে রাত্রে তো মানে কার গায়ে কোনটা লাগছে না লাগছে এটা কোনো বোঝা যাইতেছে না। তখন এক পর্যায়ে দেখি যে একজন শুয়ে পড়ছে, কে শুয়ে পড়ছে সেটা জানি না, শুয়ে পড়ছে। তো আমরা দৌড়ে চলে গেছি, একদম মনে করেন আমাদের এলাকায় চলে গেছে দৌড়ায়। তো ঘন্টাখানিক পরে শুনি যে ছেলে মারা গেছে। তো তখন আমি করছি গিয়ে আমার ওই যে আমি সাথে সাথে মানে অফিস বন্ধ করে সাথে সাথে গ্রামে চলে গেছি। গ্রামে চলে যাওয়ার পর তো আমার ভালো লাগতেছে না যে আমি ঢাকা আসবো, মানে যেই অবস্থা হচ্ছে আমার। পরে এক ঘন্টা পর শুনি পুলিশও আসছে, পুলিশ এসে আমাদের এলাকায় এলাকায় বিছাইতেছে, মানে আমাদের যে এলাকায় থাকি আমরা চিপাচাপায় বিছাইতেছে, মানে এলাকাটা পুরোটাই পুলিশের আন্ডারে চলে গেছিল। তখন এক পর্যায়ে ওর ছেলের যে মারা গেছে ওর মা আর ওর বাবা তো আমাদের নামে মামলা করে। তো মামলা করার পর আমার দুই ছেলেকে 7 নম্বর আসামি।
আচ্ছা,
আর যেটা 1, 2, 3, 4 এই এক সপ্তাহের মধ্যে ধরা হয়ে গেছে।
আচ্ছা,
ওদেরকে রিমান্ডে নিছে, রিমান্ডে নিয়ে অনেক মারামারি করছে। তো ওরা ওদেরকে জেলেও পাঠাইছে।
আচ্ছা,
আমার আমি 7 নম্বর আসামি কিন্তু আমার পায় নাই, আমি গ্রামে। তো এক পর্যায়ে গ্রামে এক সপ্তাহের মতো থাকছি, কিন্তু আমার লগের চারজন যে ধরা খাইছে, লগের চারজন শিকার, মানে একটা যে রিমান্ডে নিলে একটা স্বীকারোক্তি আছে না, যে এই স্বীকারোক্তিটা দেয় নাই যে এরা নিজেরা মার্ডার করছে। তো ওরা বলতেছে যে আমরা মরে গেলে আমরা মানে স্বীকারোক্তি দিব না, যে আমরা মারছি। আমি বলছি যে ঠিক আছে, তোরা মানে আমি যা জেলে যা দেখা করছি। পরে গ্রাম থেকে আইসা আসছি, পরে অফিসে আমার ফোন দিছে ব্যাংক থেকে, ফোন দিয়ে বলবে তোমার চাকরি তো থাকবে না। আমি কেন যে এতদিন তুমি গ্রামে থাকতে তোমার চাকরি থাকবে, তুমি তাড়াতাড়ি আসো। তখন আমি গ্রাম থেকে আসি, আসার পর আমার ওই ফ্রেন্ডদের চারজনের সাথে দেখা করি জেলখানে যায়। দেখা করার পর ওদের সাথে কথা বলছি, ওরা বলছে যে তুই একটু লুকায় থাক, তাহলে পাইলে ধরে নিয়ে আসবে। ঠিক আছে, পরে আমি মনে করেন ওই এলাকা ছেড়া আমি অন্য এলাকায় চলে গেছি, ওইখান থেকে অফিস করতেছি। তো এক পর্যায়ে মানে আমার জীবন, আমি নিজের রাত্রে ঘুমাইতে গেলে আমার চিন্তা হয় যে আমার লাইফটা কি এভাবে যাইব। তো এক পর্যায়ে আমার বাবার প্রতি আমার অনেক ঘৃণ হয়। তো আমি বলতেছি মানে আমার নিজের প্রতি আমার কাজ করে যে আমি আমার বাবার মাইলাম। তখন ওই যে এই যে আমার বাবা কোনো খোঁজ খবর নেই না, আমার মার কাছে যাওয়াতে আমার মানে ফোনে কথাই বলে না।
আচ্ছা,
মানে ওই যে আমি আমার বাবার কাছে ছিলাম,
ওকে, তখন তো পুলিশ আপনাকে খুঁজতেছে।
হ্যাঁ, তখন খুঁজতেছে। তখন ওই যে সাদ্দাম ভাই যে ছিল আমার, এই যে ছিল যে মারামারি করছিলাম, তো ওর কাছ থেকে আমি ওর কাছে সবকিছু পরামর্শ করবো আমার ছোট ভাইয়ের মতো দেখে। তো আমি বলতেছি যে একটা পিস্তলের ব্যবস্থা করে দিতে পারবেন ভাই? পরে বলতেছে যে টাকা লাগবে। পরে আমি বলতেছি যে টাকা দিব। তখন এই ব্যাংকে চাকরি করে আমি যা টাকা জমাছিলাম আর বাড়ি থেকে মার কাছ থেকে কিছু টাকা এনে দিছিলাম। তো দেওয়ার পরে ও আমার একটা 9mm পিস্তল এনে দেয়, 9mm এনে দেয়, এটার সাথে গুলিও দিয়ে দেয় দুইটা, বলতেছে যে এটা শুট করলে হবে। ঠিক আছে, আমার সবকিছু শিখিয়ে দিছে।
আচ্ছা, তো আপনি এটা কেন শিখলেন, কি কারণে?
আমার বাবার আমি মারার জন্য, কারণ এই যে আমাদের এত আমাদের সংসারটার পুরো ভেঙে পড়েছে।
আমার বাবাকে আপনি খুন করে ফেলবেন এই কারণে?
হ্যাঁ, আমার সংসার আমাদের সংসারটা ভেঙে গেছে, এবং কি আমার বোনের দেখা সাক্ষাৎ করে না, আমার মারও না, আমারও না।
সো আপনি প্ল্যান করেছেন আপনার বাবাকে আপনি মেরে ফেলবেন?
হ্যাঁ,
এবং এদিকে আপনার জন্য
পুলিশ আমাকে
খুঁজতেছে।
হ্যাঁ,
বলুন। দেখুন,
তখন আমি এক পর্যায়ে আমার এই ভাইয়ের কাছ থেকে আমি পিস্তলটা নিই, এবং কি আর আমি 10,000 টাকা দিই, বলছি যে আমি একদিনের জন্য বলছি যে আমি নিয়ে যাবো। আর
আরো একটি বিরতির সময় হলো প্রিয় শ্রোতা, 5 মিনিটের ছোট্ট একটা ব্রেক। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, আর জে কিবরিয়ার সাথে এবিসি রেডিও FM 89.2 এ। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613-892-892। আরো একবার বলছি, 09613-892-892। ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন, এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। 5 মিনিট পর আমরা আবারও ফিরে আসছি ঠিক রাত 1টায় রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। সময় রাত 1টা, প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 তে। আমাদের সঙ্গে আজকে রয়েছে শাহাদত, তার জীবনের বিভিন্ন ভুল বা অপরাধগুলো নিয়ে। এখানে একটা কথা সবাইকে বলতে চাই, যারা এই অনুষ্ঠানে আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন এই পার্টিকুলার নাম্বারে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এই নম্বরে ফোন করার পরে আপনি আপনার সেলফোন থেকে অবশ্যই স্পষ্ট করে আপনার সাথে যোগাযোগ করার জন্য নাম্বারটি বলবেন এবং তারপর যে ভুল বা অপরাধ আপনি করেছেন সেটা খুব সংক্ষিপ্ত করে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমি আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করব। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি শাহাদতের কাছে আরো একবার। শাহাদত, তারপর
তখন আমি মালিবাগ ওই আমি যেখানে থাকি এখান থেকে বাসে উঠে আমি আপনার পুরান ঢাকা চলে যাই। চলে যাই আমাদের যে বাসা বাড়ি ওই বাড়ির আশেপাশে মনে করেন আমি যে এটা নিয়ে ঘুরছি, তো আমি বলতেছি যে পাইতেছি না, তো আমি আমি বলতেছি আমি ফোন দিলে তো এখন সন্দেহ করবে, যদিও আমি যদি আজকে যদি বাবার ফোন দিই তো বলবে যে শাহাদ ফোন দিছিল, ফোন আসছিল এই বাড়িতে বলছে এই মাসে, বলো ওর ফোন এতদিন আসে না কেন। তো আমি আমার মারে বললাম যে মা আপনি একটু ফোন দিয়ে দেখেন তো বাসায় আছে কিনা, আমার মার সাথে আবার মাঝে মধ্যে ঝগড়াঝাটি হয় ফোনে, তো আমি বলছি যে আম্মা আপনি একটু ফোন দিয়ে দেখেন বাসায় আছে কিনা। কো কেন, আমি কই না এমনি বাসায় থাকি আছে কিনা, মাও জানেন আমার ব্যাপারটা, তো বললো যে না বাসায় তো নাই এত গ্রামে গেছে। তখন আমার মা আমার বড় চাচার বাসায় থাকে, আর আমার বোনের এর মধ্যে বিয়ে হয়ে গেছে এই ঘটনার মধ্যে।
ওকে,
তখন
আপনার মা কি জানতো যে আপনি ওয়ারেন্টের আসামি?
না, আপনাকে না কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল জানতো যে আমি যে ব্যাংকে চাকরি করি, ওরা যে চারজন ধরা খাইছে ওরা বলে নাই কেউ, ওরা বলে নাই
ছিল অনেক।
হ্যাঁ, তখন তখন আমার যে একটা স্যার ছিল ও জানতো, স্যারটার নাম শিবলি স্যার, তো ও অনেক আমার হেল্প করছে টাকা পয়সা দিয়ে কোন চাকরি সব দিক দিয়ে। তো এক পর্যায়ে আমি যা পাইনি একদিন এটা নিয়ে ঘুরে আসছি, আবার যাইতাম কোন সময় যেরকম আপনার সপ্তাহে দুদিন যেতাম, শুক্রবার শনিবার আমার বন্ধ থাকতো অফিস, সপ্তাহে দুদিন যেতাম। তো আমার দিদি যে তিনবারের মাথায় তিন দিনের মাথায় আমি মানে মালিবাগ মৌসাকের মধ্যে মনে করেন ধরা খেয়েছি পুলিশ, আমার মনে করেন আমার সাবধান যেমন দিচ্ছে জিনিসটা এটা আমি ফেরত না দিতে দিতে মানে আমার কাছে রাখতে রাখতে হ্যাঁ আমার প্রতি বিরক্ত।
আচ্ছা,
তো হ্যাঁ এক পর্যায়ে মনে করেন হ্যাঁ ফর্মা ছিল এর ফ্রেন্ড, তো ফর্মা দিয়ে মনে করেন আমার পুলিশে আটকাই দিছে টাকা দিবো কিন্তু আমার তো কাজটা হইতেছে না এই কারণে আমি রাখতেছি, কাজটা হওয়ার পর আমি দিয়ে দিবো। তো এই বলতেছে ও আমার একটু রাগারাগি করছে, তো আমি বুঝতে পারছি ও ধরাইছে, তো মৌচাক মানে আমি এটা নিয়ে রিক্সা থেকে আর নাইমা খালি বাসে উঠবো রিক্সা ভাড়া দেবো। তখন পাঁচটা মানে সিভিল ডেসে আসে আমার ধরলো, দুই হাতে দুজন ধরলো আর পিছিয়ে কালারে ধরলো দুজন, আর পকেটে একজন চেক করলো, চেক করার পরে এটা লগে পাইছে পিস্তল আর হইলো যে আমার টাকা ছিল আর সবকিছু নিয়ে নিছে, আমার হাতে ঘুড়ি ছিল চশমা ছিল সবকিছু নিয়ে নিছে। তো আমার বলতেছে চলো, পরে আমার একটা থানায় নিয়ে গেছে, থানার নামটা আমি বলবো না, তো থানায় নিয়ে যাওয়ার পর আমার ওখানে সারা রাত রাখছে, সারা রাত রাখার পরে সকালে বলতেছে যে আসো, তখন আমি জানতাম কি যে আমার ছাইড়া দেবে সকালে, আমি জানতাম আমার অনেক ভালো লাগতেছে কারণ সারা রাত ঘুমাই নেই দাঁড়াই রয়েছি, তো আমার আমি বলছি আমার ছাইড়া দেবে। তো যাওয়ার পরে আমার নাম ঠিকানা সব কিছু নিল, নেওয়ার পর আমার একটা ছবি তুললো, ছবি তোলার পর দা আমার মনে করেন অ্যাঙ্কাপ লাগায় গাড়ি তুলাইলো, আমি বললাম যে আবার অ্যাঙ্কাপ কিসের জন্য, তো আমার নিয়ে গেলো আপনার জজকুড়ে, জজকুড়ে নিয়ে আদালতের সামনে মানে জজের সামনে আমার 10 দিনের রিমান্ডে, তো 10 দিনের রিমান্ডে। তখন আমি আমার ওই যে আমার আগে ধরার সময় বলছিল যে টাকা পয়সা দিতে পারবা তাহলে তোমার একটু ব্যবস্থা করে দেওয়া যাবে ছোটোখাটো মামলা, পরে আমি আমার মারে ফোন দিয়েছিলাম, তো মা বলতেছে এত টাকা পাইব কো, এবং পুলিশে ধরছে মা সেটা আমি বলি নাই, মার পুলিশে যে ধরছে, তো এক পর্যায়ে মা বুঝতে পারছে যে পুলিশে ধরছে, তো আমার ইয়ারে ফোন দিয়েছে দুলাভাই, দুলাভাইয়ের ফোন দেওয়ার পর বলছে যে এই অবস্থা 7,000 তো পুলিশে ধরছে এবং কি টাকা চাই এত টাকা। তো আমার রিমান্ড 10 দিন থেকে আমার 7 দিন রিমান্ড মঞ্জুর করছে, মঞ্জুর করার পরে আমার বলতেছে যে টাকা পয়সা দিতে পারবো কিনা, তখন আমার ওই যে দুলাভাই যে জানছে দুলাভাই 70,000 টাকা দিছে রিমান্ড যাতে না মারে, তো 70,000 টাকা দেওয়ার পর 70,000 টাকা খাইছে, খাওয়ার পর আমার 3 দিন মারছে,
কি করছে আপনাকে একটু বলেন তো, রিমান্ডে নিয়ে কি করলো প্রথম দিন?
আমরা এই যে এভাবে চেয়ারে বসেছে, বসানোর পর হাত আছে এইভাবে, হাতটা এভাবে ঘুরাইছে একজন দিলে, ঘুরানোর পরে বলছে যে তোর কাছে আরো আছে, মানে শিকার না গেলে মনে করেন এভাবে ঘুরায় এদিকে বাইরেছে হাতটা ঘুরানোর পর, তারপর এই হাতটাও ঘুরানোর পর বাইরেছে, তারপর পায়ের মধ্যে বাইরেছে, এই করছে দুই দিন, দুই দিন পর্যন্ত এইগুলোই করছে, খালি এই হাত এখান থেকে কালো বানিয়ে রেখে পুরোটা।
আপনি বলছিলেন না যে আপনি এই বস্ত্রটা কই পাইলেন, কি হয়েছে?
না আমি বলি না, আমি বলি নাই হ্যাঁ যে যে দিছিল আমারে ওর কাছে আপনার এই, ও যদি আবার ধরা খাইতো তাহলে আমার আবার ও ভরসা দিছিল কি ধরা খাওয়ার পর, মানে ওরও ফোন দিয়েছিলাম টাকার জন্য, তো ও ফোন দিয়ে বলতেছে যে তুমি যদি এখন আমার নাম বলো তাহলে আমি ও জেলে যেতেব, তো তোমারা যাবেন করাইবো কি, আমার এই পরামর্শ দিছে, তো এই চিন্তা করে আমি আর মানে ওর আর ওর নামটা আর বলি নাই। আর আমার নামে তো ওইদিকে তো একটা মামলা, ওই যে সাত নম্বর আসামি আছি যেটা মার্ডার মামলা, ওইটা তো চলতেছে, মানে আমার বিশ্বাস পাইতেছে না। তারপর আমার দুই দিন এইভাবে মারলো, মানে হাতগুলো ঘুরা ঘুরা বাইরেছে, পায়ে বাইরেছে, তো তিন দিনের মাথায় যদি তিন দিন মাত্র, মানে আমার তো সাত দিন রিমান্ড হয়েছে, টাকা দিয়েছে সাত দিনের, তো তিন দিনের মাথায় আমার চোখ আমার বাঁধছে উল্টা দিকে, মানে পা দিছে উপরে মাথা দিছে নিচে, দেওয়ার পর বোম্বাই মরিচ আছে না, বোম্বাই মরিচ চোখে লাগাইছে, চোখে লাগানোর পর গামছা দিয়ে চোখ বাঁধছে, পুরো মুখ পুরোটাই বাঁধছে, বাঁধার পর পানি দিছে, পানি দেওয়ার পর মানে জ্বলার জন্য, তো তখন আমার আত্মাতে মনে হয়েছিল যে আমি মারা গেছি। তখন এইভাবে মনে করেন প্রায় সারাদিন এইটা করার পর সারাদিন আমি শুয়ে রয়েছি, খাওয়া দাওয়া তো তিন দিন কিচ্ছু নেই, তো এই গেল, তো এইভাবে যাওয়ার পর চার দিন গেল, চার দিন যাওয়ার পর আমার মানে ঢাকা কেন্দ্রীয় পাঠাইছে, পাঠানোর পর ওইখানে গেছি, ওইখানে যাওয়ার পর আমার নাম ঠিকানা জিজ্ঞেস করতেছে মানে লেখার জন্য, তো ওইখান থেকে আমার এই বলতেছে যে এই মানে আমি জানালা দিয়ে দেখতেছি যে ভিতরে আসামিরা মানে পাগলের লুঙ্গি পরা, গায়ে কিছু নাই, গায়ে গামছা, হাঁটাগুড়ি করতেছে, তো আমি বললাম যে পাগলাগার কিনা, মানে মানুষের এরকম দেখা যেত যে পাগলের মতো মানে হাঁটতেছে ঘুরতেছে বেড়াইতেছে এদের ভিতরে, গায়ে কাপড় নাই বা লুঙ্গি পরা শার্ট নাই প্যান্ট পরা এরকম, তো আমার অনেক কান্দা, মানে আমি পুরো অস্থির কান্দাকাটি করি, তো আমার সাথে আরেকজনের নিয়ে গেছিল, তো এ বলতেছে যে ভাই কান্দো না ছেলে মানুষদের জন্য জেল, ঠিক আছে। তখন আমি ওইখানে যাওয়ার পর চেক টেক করে ভিতরে ঢুকাইছে, ঢুকানোর পর আমার ওইটার ভিতরে একটা আমদানির নাম আছে, তো আমদানিতে নিয়ে রাখছে, আমদানিতে নিয়ে রাখার পর ওইখানে যে গন্ধ, মানে যারা টাকা দিয়া শুইতে পারতেছে ওদেরকে ভালো জায়গায় দিতেছে, আর যারা টাকা নাই ওদেরকে মানে মানে খারাপ জায়গায় দিতেছে, তো আমি বলতেছি যে আমার এত টাকা ওইখানে চলে গেছে 70,000 টাকা, আমার মানে কাজ করার মতো কেউ নাই, মা করতে টাকা পাবে, তো আমি বলতেছি যে না আমি টাকা দিয়া থাকবো না, আমি যেভাবে দেয় এইভাবেই থাকবো, তো একদম দেশে গন্ধ ঘুমানো যায় না রাত্রে, মানে প্রথম রাত্রে এই ঘটনা, গন্ধে ঘুমানো যায় না, তো সারা রাত ঘুমাই নেই, তো সকাল উঠতে আপনার আমাদেরকে কোন জায়গায় পাঠাবে সবকিছু এগোছে, তো আমার পাঠিয়েছে অন্য জায়গায়, একটা এরিয়া দালান দুই মানে এরিয়ার নাম, তো ওইখানে পাঠিয়েছে, ওইখানে যাওয়ার পরে ওইখানেও ব্যবসা কর, তোমরা কি টাকা দিয়ে থাকবা সিট কিনে থাকবা নাকি না তোমরা ইয়ে করবা ওই ফাইলে ঘুমাইবা, তো আমি বলছি যে ভাই আমার তো টাকা দেওয়ার মতো লোক নাই, আমার ফাইলেই দেন, তো ফাইলে ঘুমাইতে দিছে এই চাপা চাপি করতে কইরা, মানে আমার বুকে একদিনই মানে ব্যথা হয়ে গেছে, আসামিদের সাথে মানে যারা ঘুমায় এদের সাথে চাপাচাপি করতে একদিনে আমার বুক মানে এক ঘন্টায় আমার বুক ব্যথা হয়ে গেছে, এত চাপাচাপি আর ঘুম তো হয়ই না, তো আমি বলছি যে অনেক কান্দাকাটি করে বলছি যে ভাই আমার তাহলে একটা সিট দেন, আমার গার্জিয়ান আসলে আমি আপনার টাকা দিয়ে দেবো, তো বলছে যে 6,000 টাকা লাগবে তুমি ওই সিটে যাও ঘুমাও, তো আমার সিট দিছে, সিট দেওয়ার পর আমি ঘুমাইছি, তো গার্জিয়ানরা মানে আসতেছে না, দুই তিন দিন সময় লেগে গেছে, তিন চার দিন হয়ে গেছে এর মধ্যে আসতেছে না, এর মধ্যে আমার খাউন কি খাওয়া দাওয়া নাই, রোজার মাস ছিল, তো রোজার মাসে আপনার দিত সকালে দিত লোকিয়া একদম ভোরে দিত লোকিয়া ভাত আর রোজা সবজি, আর আর সারাদিন কোনো খাবার নেই, মাগরিবের সময় একটা পেঁয়াজু আর একটা কলা আর একটা মাছ পিস আর অল্প কটা মুড়ি শেষ।
আচ্ছা,
এরপর গেল এইভাবে, তখন আমি সাত দিন মনে করেন এইগুলা খাই থাকছি, শুধু ভাত না খায়, ভাত ধরতে পারতাম না সকালে, তো ভাত না খায় থাকার পর এক পর্যায়ে আমার মানে আম্মু আসছে, আম্মু আসার পর টাকা দিচ্ছে, সেগুলো অর্ধেক টাকা দিচ্ছে, আর অর্ধেক কিছু আমার জন্য খাউন টাউন সবকিছু পাঠাইলো মানে ভিতরে জেলখানার ভিতরে। তখন আমার যে বাবা কিভাবে জানতে পারলো, আমার মা বললো যে আমি জেলে, তো আমার বাবাই, আমার বাবাই তো জানে যে জেলখানার ভিতরে আমাদের গ্রামের এক চাস্ত ভাই চাকরি করে, তো ওরে ফোন দিছে আমার বাবা যে হেলাল এই যে শাহাদাত নাকি জেলে একটু খোঁজখবর নিস, তো এই ঢাকা কেন্দ্রীয় কারাগার বলে আছে, তুই একটু খোঁজখবরটা নিস যে কি অবস্থা আছে, ভালো আছে না কি এরকম আছে, তো ও এসে আমার মাইক দিয়া ডাকতেছে, যে শাহাদাত হোসেন এই নাম যেখানে থাকে, মানে আমার বাপের নাম নিয়ে কোন থানা থেকে ধরছে, এই থানা নিয়ে ডাকতেছে। তখন আমি বললাম যে আমার ডাকতেছে, আমার একটু নিয়ে যান। তো বলতেছে যে 100 টাকা লাগবে ওইখানকার পুলিশ। আমি বলছি যে ঠিক আছে, আপনি দেবো 100 টাকা দেবো, আপনি আমি নিয়ে যান আমারে। পরে গেলাম, পরে যাই দিয়ে যে মানে আমার ভাই চাচাতো ভাই এখানে চাকরি করে। তখন আমি যেটা যেটা টাকা চাইছিল আমি বললাম যে ও কাছ থেকে টাকা নিয়ে আমার দেখতে আসবো। পরে কয় যে হেলাল ভাই আপনি দেখতে করছেন, তখন আর টাকা চায় না, কারণ ওরা স্টাফ ওইখানকার, তো বলে যে টাকা লাগবে না। পরে চলে গেছে, তখন আমার বলে যে তুই থাকুস কই, আমি দালান ধুয়ে কয় যে ওইখান থেকে সিট নিয়েছিস, আমি কই সিট নিছি, কিন্তু 3000 টাকা দেওয়ার পরে আর ওইটা এখন দিতেছি না, দেখা এক লোকে দিনে দেখে আমার সিট থেকে নামাই দিছে। পরে বলে যাচ্ছে ঠিক আছে, তোর আমি একটা কাজে দিয়ে দিতেছি। পরে আমার বলছে যে তুই তোর লেখাপড়া মোটামুটি পারস, তুই 90 সেলের রাইটার হিসেবে তোর আমি নিয়ে দিতেছি।
90 সেলের রাইটার?
জি, মানে ওইখানকার আমি কাজ করবো, মানে মেইন রাইটার যেটা ও খাওয়াবে, মানে ঘুমানোর জায়গা, রুম, রুম সিস্টেম, কোনো সমস্যা নেই, খালি একটু কাজ করতে হবে আমার। তবু আমি বলছি যে ঠিক আছে আমি কাজ করতে পারবো। তো আমার নিয়োগ দিল, তো ওইখানে ছিল মানে দেড় সাথে দিচ্ছে, ও মানে ওর হিন্দু ছিল, তো দাদা বলে ডাকতাম, আরেকজন ছিল মুসলমান, ওনারে কাকা বলে ডাকতাম। তো ওদের সাথে আরেকটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক বড় ভাই ছিল, উনি মারা গেছে, আসামি ছিল, যাবজ্জীবন হয়ে গেছিল ওনার। তো ওনার সাথে ছিলাম, ওদের সাথে ঘুমাইতাম রাত্রে। আর আমার কাজ দিছিল সকালবেলা, আসামিরা যে বাইরে তো তাদের মানে জামিন বাইরে গেছে, তাদের খালাস মানে ওইগুলো হিসাব করতে, আর বিকালে যে তালা দেওয়ার সময় রুমে কয়জন আসছে না আসছে এই দায়িত্ব দেওয়া হয়েছিল আমার। তো ওখানে কাজ করতাম প্রায়, কাজ করে মানে আমি কিছু ইনকাম করতাম, আমি ওইটা ইনকামের রাস্তা, তো আমি কিছু ইনকাম করতাম, তেরকম বেশি ইনকাম করার তেরকম ইয়ে হয় নাই, হালকা পাতলা ইনকাম করতাম। তো এইভাবে চলতেছে। তো এক পর্যায়ে আমার মা বোন ওরা জেলে দেখতে যাইতো, তো আমি মানে কান্দাকাটি করতাম যে আমার কি করলেন এই সেই পক্ষ থেকে। পরে যে সাদ্দাম আমার ঈদের দিন দেখতে গেছে, আমি রোজার আগে ধরে খেয়েছি, ঈদের দিন আমার দেখতে গেছে। তো আমি বললাম যে ভাই এটা কোনো কাজ করলেন? পরে বলতেছে যে কি? পরে আমি কই যে আপনি আমার জামিনের কথা বললেন, আপনার আমি এই জামিনের আপনি আমার বললেন যে জামিন করা মহামি, তো আপনার আমি নামটা বলি নাই, এই রিমাইন্ডে আমি আপনার নাম বললেও বলতে পারতাম কিন্তু আমি বলি নাই, আপনি আমার জামিন করাবেন দেখা। তো আপনি আমার জামিনটা করাইলেন না, ঠিক আছে তোমার মারে বলো কিছু টাকা দিতে, আমি তোমার জামিন করাইতেছি। এরপরে আমি বললাম যে কে মারে টাকা, মার টাকা পাবো কিছু, আপনি জামিন করান, আমি আমার কাছ থেকে নিয়ে দিই মনে। তখন আবার এর প্রতি আমার একটা সন্দেহ মানে কাজ করলো যে আমি তো জেলের ভিতরে, এখন আমার মার কাছে যদি আমি বলি যে টাকা দিতে, তো যদি টাকা নিয়ে খরচ করে আমার যদি জামিন না করে, তাহলে আমার ধরার মতো ক্ষমতা নেই ওরে। তো আমি চিন্তা ভাবনা করি, বললাম পরে আমি মারা বললাম যে মা ওই ছেলেটার কোনো টাকা পয়সা দিয়েন না, মানে ও আমার জামিন করাইব না, আমার এটা জানা হয়ে গেছে। তখন আমি বললাম যে আমার ওই যে ব্যাংকের চাকরি কিন্তু তখন মানে অটোমেটিক চলে গেছে। তখন আমি বললাম যে ব্যাংকের একটা স্যারের সাথে আমার ভালো রিলেশন ছিল, ওই স্যারটার একটু ফোন দেন। তো ফোন দিল, পরে স্যার আমার দেখতে আসলো। পরে আমি বললাম যে স্যার আমার একটা জামিন টামিনের ব্যবস্থা করেন, আমি তো স্যার আমি বাইরে আপনার টাকা পয়সা দিয়ে দেবো। কয় যে সমস্যা নাই, আমি তোর ব্যবস্থা করতেছি, তোর মার কিছু টাকা লাগলে বলিস তোর মারে দিতে। আমি বলছি যে ঠিক আছে আমি বলবো দিতে। পরে মানে আম্মায় আর আসলো না, পরে স্যারের যে স্যারের ব্যাংকের ওনার ওয়াইফ আবার উকিল।
আচ্ছা,
তো আমার মা ওনার সাথে কথা বললো, প্রায় মানে ওনার সাহায্যে মানে আমার 4 মাসের মধ্যে আমার জামিনের ব্যবস্থা করছে। 4 মাসের মধ্যে কয়েকদিন মানে কোরবানি ঈদের মানে রোজার আগে আমি ধরা খেছি, তার কোরবানি ঈদের চাংড়িতে দিন আমার জামিন হয়েছে। তো আমি যেদিন বাইরমু, ওই দিন বাইরনের পর্দা গেট থেকে তো অনেক চিট মানে অনেক কিছু ঢোকানোর সময় আপনার দাগ টাগ মানে শরীরের ঠিক আছে কিনা চেহারা মানে অনেক কিছু চেক করে বাইর করে। তো ওই চেক করে বাইর করতে যায় যে আমার নামে ওই যে মামলা আরেকটা রয়েছে, সন্দেহজনক মামলা, ওই যে মার্ডারের 7 নম্বর আসামি, তখন আমার আবার ভিতরে পাঠাই দিচ্ছে। আমি
জামিন হওয়ার সঙ্গে সঙ্গে আবার,
হ্যাঁ জামিন হচ্ছে একদিন, এখন আমার সময় লোকে বাইরবো সকালে, বিকালে জামিন হচ্ছে সকালে বাইরবো। তো সকালে বাইরে হচ্ছে গেটে সবার সাথে সিরিয়াল ধরে রয়েছে। তো এক পর্যায়ে মানে ওইখানে ডিবি আছে, তো ওরা চেক করে দেখে যে মানে সব থানার সাথে ওদের সাথে লিঙ্ক আছে। তো ওরা দেখে যে আমার নামে 7 নম্বর আসামি একটা মানে মামলা আছে, 7 নম্বর আসামি মার্ডার মামলা। তো এইটা দেখে মানে আমার আর বাইরেতে জানাই, তো আমার আম্মু ওইখানে বসেছিল জেলের সামনে, কেন্দ্রীয় কারাগারের সামনে, যে বাইরে হবে নিয়ে যাবো। তো আমি আর বাইরেতে পারলাম না, তো ঈদ করা লাগছে ভিতরেই। তো আবার প্রায় 15 মিনিট
কি
ঈদের সময় যেরকম রোজার ঈদের সময় আমি মানে একটা গান লিখছিলাম ওইখানে বসে, ওইখানে গানের অনুষ্ঠান হয়, নাচের অনুষ্ঠান হয়, সবকিছুর অনুষ্ঠান হয় ঈদের দিন শুধু। আর সব সবাই
বাইরে থেকে আর্টিস্ট আসে নাকি
আপনারা? আমরা এসব এখানেই, এখানে সবকিছু আছে ভিতরে। তো ওইখানকার আপনার এই যেরকম ঈদের দিন সবাই উন্মুক্ত, যেরকম এক এরিয়া থেকে আরেক এরিয়া যাওয়া যায়, আর এইভাবে যাওয়া যায় না, টাকা লাগে, ১০০ টাকা লাগে। আর এইভাবে ঈদের দিন ফ্রি। তখন অনুষ্ঠানের দিন আপনার ভাবছিলাম আমি যে গানটা বলবো সবার সামনে, মানে ওখানে সবকিছু আছে, ঢোল হারমোনিয়াম সবকিছু। তো ঈদের দিন দুইটা আসামি ওইখান থেকে পলাইতে চেষ্টা করছিল, তো তো একটা লোকের আর একটা লোকের আপনার এমনি ৬ মাস ৭ হাজার আসামি, তো পালানোর চেষ্টা করছে, একটা পালাই গেছে। যাওয়ার পর পাশ দিয়ে পালানোর সময় আপনার এই যে বিস্কিট ফ্যাক্টরি আছে, তো ওইখান থেকে ধরা খাইছে। ধরা খাওয়ার পর ওরে বিড়ি, পায়ে বিড়ি দিয়ে দিচ্ছে, হাতে বিড়ি দিয়ে দিচ্ছে। তা সবাই ওই দিন মানে আটকায় রাখছিল, আসামি পালানোর মানে হিসাব পাইতেছে না। তো ঈদের দিনটা, রোজার ঈদের দিনটা একদম পুরো মাটি, মানে কেউ বাইরেতে জানে নামাজ পড়তে না, আসামি গন্তে হইব, মানে যার যার এরিয়ায় তাড়াতাড়ি পাড়াই দিছে, কেউ বাইরেতে পারেনি। নামাজ পড়বে মসজিদে, যে মসজিদে যাইতে জানে রুমি ভিতরে পড়াইছে, মানে যারা যারা নামাজ পড়ছে ঈদের নামাজ। তো এই রোজার ঈদ কোরবানি ঈদের চানরাইতে দিন আমার বাইরের কথা ছিল, বাইরেতে বললাম না, চানরাইতে এই কোরবানি ঈদের দিন আবার গান বাজনা হয়েছে। তখন আমি ছিলাম ভিতরে। তো ঈদের পর মানে ঈদের ২০ দিন পর আবার আমার ওই যে সার আসছে আমার দেখতে, যে কিরে সাদ তোর না জামিন করাইলাম। আমি বলছি যে স্যার আপনি তো দিন খোঁজ খবর নেন না, আমার জামিন করাইছেন তো আমার তো আটকাই দিছে। কো কেন? আমি বলছি যে মামলা তো বললাম, আমার নামে আরেকটা আছে। কো কি কস? পরে কোন থানায় বললো, পরে থানার নাম বললাম, পরে থানার নাম ওইখান থেকে চার্জশিট উড়াইলো, যে থানায় যে ৭ নম্বর আসামি আমি, ওইখান থেকে চার্জশিট উড়ায় পরে দেখলো মানে উকিল ম্যাডামে ইয়ে করলো জামিনের জন্য। তো এখানে দেখলো যে সন্দেহজনক মামলা, মানে আমার প্রতি এরকম ইয়া নাই, যারা ১ নম্বর ২ নম্বর ৩ নম্বর ৪ নম্বর ওদের মনে করেন ওইখানে মানে রিমাইন্ডে, মানে যে আমি যে সময় জেলে ছিলাম ওরাও জেলে ছিল, ওরা ছিল কাশিমপুর আর আমি ছিলাম ঢাকা কেন্দ্রীয় কারাগার, তাই দেখাটা হয়নি। তখন গেল এটা, তখন আমার এক মাস পর আবার জামিন করাইছে, যেহেতু আমার একটা মানে আমি মার্ডার করি মানে সন্দেহজনক এরকম একটা ইয়া হয়নি। তো ওইখান থেকে আমার পরে আবার ঈদের এক মাস পর জামিন করাইছে। তো ঈদের এক মাস পর জামিন করানোর পর আমি ঈদের এক মাস পরে বাইরেছি।
বিরতির সময় হয়ে গেছে প্রিয় শ্রোতা, আরো একবার বিরতির ঘন্টা আমরা শুনতে পেয়েছি। ছোট্ট একটা বিরতি নেব, মাত্র ৪ মিনিট পর আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিবি আর রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। শাহাদত, আমরা যেখানটায় বিরতি নিয়েছিলাম তারপর
বাইরনের পর আমি মানে ওইখান থেকে বাইরনের পরে আমি চিন্তা ভাবনা করছি যে আর জীবনে কোনোদিন মানে ঢাকা শহর মানে ঢাকাই মানে থাকবো না, মানে যেই সব মানে পোলাপানদের সাথে মিশছিলাম, মানে ওরা একটা মানে আমিও ভালো না, আমি ভালো বুঝে বলবো আমিও ভালো না, কিন্তু আমারও দোষ আছে আর পোলাপানরাও বেশি ভালো না। এই কারণে আমি বলছি যে আমি জেল থেকে বাড়ানোর পর আমি বলছি সম্পূর্ণ ভালোই যাবো। তো এখন আমি জেল থেকে বাড়ানোর পর মানে সাভারে আমার মা বোন ওরা থাকতো, ও আমি এখানে মনে করেন আপাতত ছোটখাটো একটা চাকরি করতেছি। এর মধ্যে আপনার একটা গল্প তো বলতে ভুলে গেছি, একটা মেয়ের সাথে রিলেশন ছিল জেলে যাওয়ার আগে, ব্যাংকে যে সময় চাকরি করতাম ওই যে কাকার বাসায় যে সময় থাকতাম, তখন ওই কাকার বাসা থেকে আপনার একটা মেয়ে মানে কাকার ভাগ্নি এই মেয়েটা আসছে বেড়াইতে। তো বেড়াইতে আসার পর আমি ভাবছিলাম যে কাকে ঘুমাই নিছে, তো আমি ওরে ডাকা দিতেছি যে কাকা উঠো, পরে চাইছি যে মেয়ে। তো ওইখান থেকে মেয়েটার সাথে সম্পর্ক, আমি জেলে যাওয়ার পরে আমার ফোন দিছিল মানে আমার পায় নাই,
আচ্ছা
পায় নাই যে মোবাইল বন্ধ ছিল, তখন ও গেছিল সিঙ্গাপুর, ওর যে বিয়ে হয়েছে তা আমি জানতাম না, ওই মেয়েটার যে বিয়ে হয়েছে আমি জানতাম না। তো জেল থেকে বাইরে আমি ওরে ফোন দিছি, তো ওর সাথে কথা হয়েছে, ও অনেক ভালো ব্যবহার করে, আমি ওর সাথে প্রেম করতে চাইছি, তো ও আমার সাথে প্রেম করবে না। তো এই মেয়েটার সাথে আমি ঈদে দেখা করছি, এই ঈদে দেখা করছি আবার ওই যে যে মামানির বাসায় থাকতো মানে ওর মামানির বাসায় আমি থাকতাম, ওইখানে জেল থেকে বাইরে যাওয়া ওইখানে যাওয়া দেখা করছি। তো এটার সাথে আবার ঈদে দেখা করার পর একটা ফেসবুকে ছবি তুলছিলাম, তো দেখা করার পর এই ছবিটা আবার এই যে কয়েকদিন আগে ফেসবুকে আপলোড দিছিলাম, তো তখন ওর মানে ওর মানে জামাই যে বিদেশ থাকে রানা, তো ওই রানা কিভাবে দেখে ফেলছে ছবিটা, ছবিটা দেখার পরে আমার বলতেছে যে সোনিয়ার ফোন দিছে যে সোনিয়া তুমি শাহজাদের সাথে দেখা করছো, আর জানা আমার ব্যাপারে সব জানতো, কারণ সোনিয়ার সাথে আমার 4-5 বছর পরিচয়, একদম মানে ডাচ বাংলা ব্যাংকের পরিচয় গুলা মানে যেখান থেকে শুরু ওই মেয়ের সাথে আমার এখান থেকে শুরু। তখন ওই মেয়েটার সাথে পরিচয়, তো ওই মেয়েটা আমার আবার ফোন দিয়ে বলতেছে যে শাহজাদ তুমি আমার ছবিটা ফেসবুকে ছাড়লাকে, একটু আবার তুমি লিখছো যে তোমার জিএফ আমি। পরে আমি বলতেছি যে আমি তো লিখি নাই, তো কমেন্টস করছে, তো রানা ভাই কি দেখছে, কয় যে হ্যাঁ রানা ভাই দেখছে। পরে আমি বলতেছি যে এখন কি বলে, বলতেছে যে তোমার ফোন রিসিভ করার জন্য না, এরপর আমি রিসিভ করতেছি। পরে কয়েকদিন আগে রানা ভাই আমার ফোন দিছিল, ফোন দিয়ে বলে যে তুমি সোনিয়ার সাথে এই দেখা করবো না বা কথা বলবো না, এই করবো না সেই করবো না। পরে আমি বলতেছি যে সোনিয়ার আমার অনেক ভালো লাগে, কিন্তু আমি সোনিয়ার সাথে সোনিয়ার অনেক পছন্দ করি, কিন্তু সোনিয়া আমার পছন্দ করে না, ঠিক আছে। পরে বলতেছে না এসব কথা বললে কোনো লাভ নাই, তুমি ওর সাথে কথা বলবা না, ফোনই দিবা না। তো এই নিয়ে সোনিয়া আমার সাথে কথা বলে, কিন্তু রানা এখনো জানে না, কিন্তু আমি ওর অনেক পছন্দ করি, কিন্তু ও জিনিসটা বুঝে, কিন্তু আমারও পছন্দ করে, কিন্তু প্রকাশ করতে পারতেছে না, বা ওর বিয়ে হয়ে গেছে, এই কারণে মানে এটা সম্ভব না, এই কারণে মানে এখন আমার ব্রেকআপই চলতেছে, এখন আর কোনো ফোন টোন দিতেছে না।
ওকে, আপনার চলে কিভাবে?
এখন আমি চলতেছি ছোটবেলা একটা চাকরি করতেছি, আর এখন আমার একমাত্র ঘুমাই আর চাকরিটা করতেছি, আর বাসা থেকে বাইরে না। আমি এখন কি করতেছি, ধারণা করে যে বাইরের পর এক মাস চলে গেছে, এক মাসের মধ্যে আমার উকিল ফোন দিছে, মানে আমার ম্যাডাম যে শাহজাদ তোমার তো এই তারিখে হাজিরা, তো 12 তারিখে হাজিরা ছিল, জেল থেকে বাইরানোর পর এক মাস পরে আমার ডাকছে যে শাহজাদ তোমার হাজিরা। আমি বলতেছি যে হাজিরা এখন টাকা পয়সা পাবো, তখন আমার দুলাভাই বলছে
করতে হয় হাজিরাতে গিয়ে,
তো দুলাভাই বলছে যে শাহজাদ 1000 টাকা নিয়ে যাও, তুমি হাজিরা দিয়ে আসো। তো গেলাম আমি সদরঘাট, যাওয়ার পর বললো যে বসো, পরে বসো, যে পরে বললো যে তোমার যে বাইর করতে কত কষ্ট হয়েছে, মানে ম্যাডাম বলতেছে অনেক কষ্ট হয়েছে আর অনেক টাকা পয়সাও লাগছে, তুমি আর এইসব কাজ করবে না, তোমার মারও কষ্ট দিও না, তোমার মা বাপ তো আলাদা থাকে, তোমার মার একটু শান্তি দিও। তখন সিগনেচার করে একটা সিগনেচার কাগজ দেয়, একটা সিগনেচার করি, সিগনেচার করার পরে এই ফাইলটা আবার জজের সামনে নিয়ে যায়, জজের সামনে নিয়ে যাওয়ার পরে একটু দেখে যে ফাইলটা ঠিক আছে কিনা, বা আমার সিগনেচার ঠিক আছে কিনা, বা আমি আছি কিনা, তো দেখার পরে ঠিক আছে এই শেষ আমার হাজিরা, আর উকিলের টাকা দেওয়া লাগে, উকিলের মিনিমাম মানে মিনিমাম 1000 টাকা দেওয়া লাগে, আমার যে মামলা মিনিমাম 1000 টাকা দেওয়া লাগে। তখন আমি যে এই সাভার ইপিজেড এখানে একটা গার্মেন্টসের চাকরি করতাম, তো গার্মেন্টসের ওইখানে জেল থেকে বাইরানোর পর গার্মেন্টসের চাকরি করতাম, তো এখানে আমি 23 দিন গার্মেন্টসের চাকরি করছি, মানে ব্যাংকের চাকরি নেই আমার।
তো হাজিরা আপনার কতদিন দিতে হবে?
এই হাজিরা মামলা যতদিন শেষ না করি
ততদিন আপনার কন্টিনিউয়াসলি হাজিরা দিতে হবে।
হ্যাঁ, আর মামলা শেষ করতে গেলে আপনার প্রায় মানে টাকা 2-3 লাখ টাকা লাগবে, আর তেরকম আমার মারও তেরকম আর্থিক সম্পদ ভালো নাই, আমার বাপে তো আমার খোঁজ খবরই নেয় না, আর যদি বাপে জানতে পারে যে আমার যে আমি আমার বাপের মারতে যাই আমি ধরা গেছিলাম, তখন তো বাপে মানে 3 বছর করে দিল, এখনই মানে খোঁজ খবর নেয় না, এখনই হুমকি দেয় 3 বছর করে দেবে, টাকা পয়সা দেবে না, সম্পত্তি দিবে না, ছোট 2 ভাইয়ের নামে লিখে দেওয়া যাবে, আমারও দিবে না, আমার বড় বোনকে দিবে না।
কেন বললেন আপনি আজকের এই জীবনের যে অপ্রিয় সত্য সেটা আপনি লাখ লাখ মানুষকে কেন বললেন?
বললাম যে আমার মতো যারা আছে আর যারা শুনতেছে, মানে
আপনার ভুলটা কোন জায়গাটা?
আমার ভুলটা হলো যে আমি মানে ভালোই ছিলাম, আমার বাপ মার সংসারটা মানে ছোট থেকেই আমরা দেখে আসতেছি, আমার বাপ মার ঝগড়া, ঠিক আছে, তাই একটা ফ্যামিলির মধ্যে যদি ছোট থেকে যদি মানে সন্তানদের সামনে যদি ঝগড়া ঝাটি হয়, আবার বাজে বাজে অনেক কিছু মানে ইয়া করা হয়, মারামারি করা হয়, আবার একটা মানে বাবা যদি একটা মাকে যদি থাইরা দেয় মানে আলাদা করে রাখে, তো এইগুলো নিয়ে যদি আবার কুটকাছারি করা লাগে, মানে মামলা করে, মানে আবার থাইরা দেয়, ভাত খাওয়াবে না, ছেলে মেয়ে আলাদা রাখবে, এই সব কারণে যাতে কোনো বাপ মা যাতে এরকম যাতে না করে ছেলে মেয়েদের প্রতি তাকায় যাতে মানে সংসারটার দিকে যাতে ভালো রাখতে পারে, ছেলে মেয়ে যাতে মানুষ হয়।
ওকে, ও যেটা বললো প্রিয় শ্রোতা শাহাদত, আমার মনে হয় সে কথাগুলো আপনারা যারা এই অনুষ্ঠানটি পুরোপুরি শুনেছেন সেটাই বলতে চান, এবং আমরাও সেটাই বলি যে বাবা মায়ের মধ্যে যে কলহ, বাবা মায়ের মধ্যে যে বিবাদ, সেটি শেষ পর্যন্ত সন্তানের উপরই প্রভাব ফেলে এবং সন্তানের বেড়ে ওঠার জন্য মারাত্মক রকমের হুমকি হয়ে দাঁড়ায়। আজকে শাহাদত তার বেস্ট এক্সাম্পল। সবকিছু মিলিয়ে সবাই অনেক ভালো থাকবেন এই শুভ প্রত্যাশা করেই অনুষ্ঠানটি শেষ করব। তবে তার আগে আমাদের অনুষ্ঠানের এক্সপার্ট যিনি আছেন বরাবরের মতো, তিনি যেটা শুনে মূল্যায়ন করে থাকেন তার তত্ত্বীয় জ্ঞানের জায়গাটি থেকে এবং ব্যবহারিক জ্ঞানের জায়গাটি থেকে, প্রিয় ডক্টর তাজুল ইসলাম আপনার শরণাপন্ন হচ্ছি। যা শুনলেন কি বলার আছে আপনার?
যা বলবো সত্য বলিব অনুষ্ঠানের বাগানদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের কাহিনীটা স্বাগতের কাহিনীটা, এটা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। আমরা সবসময় যে যারা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায় অথবা বিভিন্ন মানসিক রোগে দূরে বা অপঘাতে হতে চলে যায়, তাদের পিছনে কমার যায় পরিবারের কিছু ভূমিকা থাকে। পরিবার বিশেষ করে বাবার ভূমিকা, মায়ের ভূমিকা ইম্পর্টেন্ট। একটা পরিবারে যখন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে বিশেষ করে বাবা মার সঙ্গে, তখন সেই পরিবারের যে আনন্দময় পরিবেশ থাকে, সেখানে যে বন্ধন থাকে, সেখানে যে সুখ থাকে, সেখানে যে সহমর্মিতা থাকে, সেখান থেকে গড়ে উঠলে একটা সন্তানরা যেভাবে মানসিকভাবে বা সামাজিক এবং নৈতিক বা সব দিক থেকে যেভাবে বিকশিত হয়েছে, একটা ব্রোকেন ফ্যামিলি হলে অথবা মা বাবার দ্বন্দ্ব কলহ ঝগড়াবাজি এর ভিতরে যদি কোনো সন্তানরা বেড়ে ওঠে, তখন তাদের ভিতরে যে মনোবিকার তৈরি হয়, মনোবৈকল্য তৈরি হয়, তারা একটা ভালো উদাহরণের সাহায্য আছে। যাই হোক, এই খারাপ হওয়ার জন্য সে মনে করলো যে আমি এতটুকু খারাপ হবে না, আমার বাবা দায়ী বা আমার পরিবারের এই অসম্মান থেকে তিনি আমি জানি। এটা কিন্তু একটা ভালো উপলব্ধি খারাপ না যে হ্যাঁ আমি আমার নষ্ট হয়ে যাওয়ার পিছনে পরিবারের ভূমিকা আছে, কিন্তু ব্যাপারটা বলতে হবে যে আমার পরিবার আমার বাবা আমাকে খারাপ ব্যবহার করতে চাই বলে আমি খারাপ হয়ে যাবো, এটা কিন্তু কোনো উশিলা হতে পারে না। এই উশিলা দিয়ে আমি নষ্ট হয়ে যাবো, আমি মাদক খাবো, আমি রাহাজানি করে বেড়াবো, খুনাখুনি করে বেড়াবো, এই জুতি দেওয়া আমার তা ঠিক হবে না। কারার সঙ্গে সহ আরো যারা অনুষ্ঠান দাদা এরকম খারাপ হয়ে গেছে যে পরিবারের উপর দোষ দিয়ে বাবা মার উপর দোষ দিয়ে তারপর বলবে যে আমি এই খারাপ হতে এসেছি এই জন্য আমার পরিবার বা বাবা দায়ী, এটা কিন্তু কোনোভাবেই গ্রহণ থেকে যুক্তি হতে পারে না। সেটা আমরা সবাইকে বলতেছি লক্ষ্য করে দেখেন যে তার ক্ষোভটা কত বেশি ছিল। পিস্তল হাতে নিয়ে তখন সে বললো একজনের কাছে পিস্তল দাঁড় করে নিয়ে সে বললো যে তার যে বাবা আমার জন্য এই দুঃখ কষ্টের জন্য দেয় তাকে আমরা খুন করে ফেলবো। এটা খুবই মারাত্মক পর্যায়ের একটা মানে প্রতিক্রিয়া। সেখানে যন্ত্রণার তথ্য পেয়েছে, এরপরে তাকে তার মানে জেলে থাকতে হয়েছে, সেই জেলে যে যন্ত্রণার তথ্য পেয়েছে এইখানে তার আত্মসৃষ্টি হয়েছে। হ্যাঁ, যে আমার কাজটা ভালো হয়নি বা এটা ঠিক করিনি, এইভাবে মাথা গরম করে খারাপ হয়ে যাওয়া বা অন্যকে খুন করা বা এইভাবে নষ্ট হয়ে যাওয়ার মধ্যে কোনো ইয়া নেই। এই জন্য আমি যেটা বলেছিলাম যে অন্যায় যারা করেন তাদেরকে এমনি ফেরত ছাড়া টানা যায় না, তাদেরকে কোনো না কোনো রকমের শাস্তি বিতরণ করতে হবে। সেই শাস্তি আইনি ভিত্তি হতে পারে, সেই শাস্তি সামাজিক এবং পারিবারিক হতে পারে। আমরা যদি প্রথম থেকে পারিবারিক সামাজিকভাবে তাকে নিরোধ করতাম, প্রতিরোধ করতাম বা তাকে সেইভাবে ব্যবস্থা নিতাম, তাহলে কিন্তু তারা এই পর্যায়ে যেত না। কিন্তু আইন এবং পুলিশের কাছে এখানে একটা ভালো উদাহরণ দিয়েছে, মোটামুটি ধরা পড়েছে এবং সেখানে তাকে অন্তত জেলে থাকতে হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে এটা যথেষ্ট নয়, তারা কিন্তু এটাতে অভ্যস্ত হয়ে পড়ে, তারা মনে করে যে না যে ঠিক আছে জেল গেলো, জেল থেকে গিয়ে আবার জানেন যে আবার খারাপ কাজ করবে, এটাই বেশিরভাগ হয়। কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে শাহাদাতের ভিতরে কিন্তু একটা ভালো একটা মন বা একটা সুস্থ মন আছে, এই মনটার কারণেই সে কিন্তু বারবার খারাপ কাজের পরও আবার ফিরে আসে, আবার ভালো পথে ফিরে আসে। এই যে ভালো বোধটা, এই গুডনেসটা, এটা কিন্তু সবার ভিতরে থাকে না, একেবারে অনেকে মরে যায় বা কোনো রকমের গুডনেস থাকে না, তারা সম্পূর্ণই খারাপ থাকে, তারা এই খারাপ জীবনযাপনে কথা থাকে। এদিক থেকে শাহাদাত একটু ব্যতিক্রম হয়েছে। তো সে যখন আর জামিনে ফিরে আসলো, তখন তার মনে হলো যে না আমি কি করেছি, আমার কি উপলব্ধি, এটা স্বাভাবিক উপলব্ধি এসেছে এবং সে দায়িত্বপূর্ণ কাজ করতেছে, মানে একটা কাজও করতেছে এবং আয় করতেছে, সংখ্যাটা ভালো করার চেষ্টা করতেছে এবং সে এখন এই যা বলিব সত্য বলি অনুষ্ঠানে এসে এই কথা সবাইকে জানানোর চেষ্টা করতেছে যে যদি ব্রোকেন ফ্যামিলি হয় অথবা মা বাবার সঙ্গে যদি মা বাবা যদি সম্পর্কে খারাপ থাকে, তারা যদি হানাহানি রাহাজানি মারামারি করতে থাকে, তাহলে সেই সংসারে যে কি মানে সন্ধান
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা শেষ করতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, তবে তার আগে বেশ কটি টেক্সট একটু পড়ে শোনাতে চাই। সুজন লিখেছে উত্তরা থেকে, ভাইয়া ছোট ছোট কিছু ভুল মানুষকে কোথায় নিয়ে যায় জানলাম আজকের স্টোরি শুনে, শাহাদতের জন্য শুভকামনা। তরু, পরিবারের ভূমিকা একটা মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের আজকের অতিথি। রাশেদ চট্টগ্রাম থেকে লিখেছে, বাবা মা যেমনই হোক না কেন, বাবা মা যেমনই হোক তাদের শ্রদ্ধা সম্মান করা উচিত। শাহাদত ওর বাবাকে মারার যে প্ল্যান করেছিল এবং এজন্যই আজকে ওর এই অবস্থা। ওকে প্রিয় শ্রোতা, এসব মন্তব্য দিয়ে ভরে গেছে আমাদের ফেসবুক, আপনি যদি চান ওখানে গিয়ে দেখতে পারেন, বিভিন্ন রকমের মন্তব্য আসে। সবাইকে আমরা স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই। আমরা এই পর্যায়ে একটু গত সপ্তাহে আমাদেরকে যিনি মেইল বা চিঠি পাঠিয়েছিলেন সেটা আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। কাজটি করছে মঞ্জুর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি জাহিদ। বেশ কয়েক বছর আগে একটি মেয়ের সাথে আমার পরিচয় হয় এবং পরে প্রায় দুই বছর আমরা গভীর প্রেমের সম্পর্ক গড়ি। এক পর্যায়ে মেয়েটির বিয়ে ঠিক হয়ে যায়। ও তখন আমাকে বিয়ের জন্য চাপ দিলেও আমি রাজি হই না। পরে ওর বিয়ে হয়ে যায়। বিয়ের তিন মাস পর আমি ওর স্বামীর কাছে ওর সাথে আমার সম্পর্কের কথা জানিয়ে দিই এবং কিছু ছবি ও SMS পাঠাই। পরে ওদের সম্পর্কে অনেক সমস্যা তৈরি হয়। এখন অবশ্য সব ঠিক হয়ে গেছে, তবে ওই কাজ করার জন্য এখন আমার খুব খারাপ লাগে। আমি অনুতপ্ত। আমি ওই মেয়েটি আর ওর পরিবারের কাছে ক্ষমা চাই।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ চিঠি যিনি লিখেছেন তাকে, আপনার উপলব্ধি আমার, আপনার, আপনার পরিবারের, কমিউনিটি, সমাজ তথা পুরো দেশের মানুষের উপলব্ধি হোক। ছোট ছোট ভুল থেকে, অন্যের ভুল থেকে, অন্যের শাস্তি পাওয়া থেকে, অপরাধ থেকে আমরা যেন এটাই শিক্ষা নিই, তার পথ যেন আমরা না মারাই। একজনের ভুল হাজার জনের শিক্ষা হোক, সেই শুভ প্রত্যাশা জানিয়ে আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব থেকে আজকে দিয়া এবং মঞ্জুরের পক্ষ থেকে শুভরাত্রি।